This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। জেবিএসবি হচ্ছে কনফেসের প্ল্যাটফর্ম, যেখানে এসে আমাদের শ্রোতারা তাদের জীবনের ভুলগুলো, অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করেন, এই অর্থে যে তার মতো করে অপরাধী, তার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক। আমরা একজন অপরাধীকে এখানে উপস্থাপন করি, তার অপরাধী হবার ব্যাকগ্রাউন্ড, অপরাধ কি এবং অপরাধের প্রায়শ্চিত্ত, এই তিনটা বিষয়কে মাথায় রেখে। আজকে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা আর্য রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির প্ল্যাটফর্মে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি জহুরুল। ছোটবেলা থেকেই বিশ্রান্ত স্বভাবে ছিলেন জহুরুল, খেলাধুলা করতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসতেন জহুরুল। আর সেজন্যই সময় পেলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়তেন ঘুরতে। এমন জায়গা খুব কম আছে যেখানে সে যায়নি। পরের উপকার করার জন্য সব সময় প্রস্তুত থাকতেন। আর তাই তো কোনো ব্যক্তি তার কাছে এসে সাহায্য চাইলে যত দ্রুত সম্ভব তাকে সাহায্য করার জন্য চেষ্টা করতেন। কিন্তু তারপরেও জহুরুল আজ কেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে জহুরুল ইসলাম আজকে আমাদের সঙ্গে রয়েছেন তার জীবনের অপ্রিয় সত্য বলার জন্য। আমি প্রথমেই জহুরুল ইসলামকে স্বাগত জানাতে চাই জেবিএসবিতে। জহুরুল ইসলাম, আপনার বাড়ি কোথায়?
টাঙ্গাইল শফিপুর।
টাঙ্গাইলের শফিপুর, এবং টাঙ্গাইল থেকে আপনি আজকে আমাদের এই জেবিএসবিতে এসেছেন।
জি।
ওখান থেকে শুনতে পান আপনি?
জি
শুনতে পান। আপনার এই যে যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য এক ধরনের বিবেক বোধের প্রয়োজন হয়, এই বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে?
কে বলতে, মনে করেন আমি জেবিএসবি শুনি প্রতিদিন, শুনে আর কি
নিজে থেকে উৎসাহিত হয়েছে। এই অনুষ্ঠান শুনে আপনি উৎসাহিত হয়েছেন? আপনি যে ধরনের খারাপ কাজ করতেন বা অপরাধ করতেন, সেই ধরনের অপরাধের মধ্যে কি এখনো আছেন নাকি সেখান থেকে বের হয়ে এসেছেন?
সেখান থেকে বের হয়ে এসেছি।
লাস্ট কবে আপনি অপরাধ করেছেন, কতদিন আগে কিংবা কমাস আগে কিংবা কবছর আগে?
লাস্ট 13 সালের 15 অক্টোবর।
13 সালের 15 অক্টোবর, 2013 সালের 15 অক্টোবর আপনার শেষ অপরাধ, এবং তারপরে আপনি আর অপরাধে জড়াননি, তাই তো? ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম স্বয়ং জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি তার বিবেক বোধকে জাগানোর কাজ করেছে। আমরা জেবিএসবি মূল ফর্মে ঢুকে যেতে চাই, তবে তার আগে বলতে চাই আজও আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি অনুষ্ঠানের শুরুতে তার সঙ্গে একটু কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আজকে আপনাকে আমরা পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। পুরো অনুষ্ঠান শুনে শেষে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, সেখানে আপনি জানিয়ে দিতে পারেন আপনার মতামত, এবং হা না ভোটের মাধ্যমে অর্থাৎ ইয়েস নো ভোটের মাধ্যমে। যদি এসএমএস পোলের আহ্বান করা হয় তখন বিস্তারিত নিয়ম আমরা বলে দেব। এই পর্যায়ে আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি জহুরুল ইসলাম আপনি শুরু করুন, একেবারে অপরাধের যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ শৈশব থেকে আমরা শুরু করতে চাই, শুরু করুন।
আমি ছোটবেলা থেকে বলছি, যখন আমার বয়স 5 বছর তার 3 মাস আগে আমি আমার মায়ের গায়ে গ্রাম অঞ্চলে যায় হাইল্লাবাজন বলে।
হাইল্লাবাজন কি?
জি মানে ওই গরুদের যে হাল চাষ করে একটা পাজন থাকে মানে লাঠি লম্বা,
এই
লাঠি দিয়ে আমার মায়ের কপাল একটা বাড়ি মারি। তার 3 মাস পর আমার মা মারা যায়।
আপনি পরবর্তীতে কি নিজে মনে করতে পেরেছেন নাকি কেউ আপনাকে মনে করিয়ে দিয়েছে?
আমি মনে করতে পারছি।
আর কিছু কি মনে পড়ে যে এই ধরনের ঘটনা ঘটালেন কোনো কারণ ছাড়াই?
কারণ বলতে আমাকে পানির জন্য পাঠাইছিল।
সেই ঘটনাটি জানতে চাচ্ছি, কি ঘটনা?
পানির জন্য পাঠাইছিল, আমি আনিনি, আমাকে বোকা ধোকা করে তারপর আমি মানে রাগ করে একটা বাড়ি মারি।
ও
তারপর? তার 3 মাস পর আমার মা মারা যায়।
আপনার মা কি ঘটনার পর অসুস্থ হয়ে গিয়েছিলেন?
অসুস্থ আগের থেকেই ছিল, জন্ডিসে আক্রান্ত ছিল, লিভারে পানি ধরে, এই রোগের কোনো চিকিৎসা করতে পারিনি। লাস্ট 3 মাস পরে আমার মা মারা যায়।
এই এই ঘটনাটা আপনি ঘটিয়েছিলেন, তারপর আপনার মা আপনাকে কি আগের মতো আদর করতো?
হ্যাঁ করতো।
ওকে, আমরা এই ঘটনাটাকে কিভাবে বিচার করবো আমরা ঠিক জানি না। প্রথমেই আমরা অনেক বেশি একটা শকিং ঘটনা দিয়ে শুরু করলাম। ওকে,
তারপর আমার মাকে মানে মাটি দাড়ি দিয়া অন্য এক জায়গায় মানে বাড়িতে যাই। যাওয়ার পরে আমার বাবা আসে, আসার পরে মানে আমার দেরাইখা বাবা জায়গা, তারপর আব্বা আমার 3 মাস পরে আসে। তখন থাকতাম আমি।
বাবা কোথায় গেল তখন আপনি জানতেন
না?
বাড়ি থেকে চলে যায় একেবারে। কয় ভাই বোন ছিলেন আপনারা
তখন? মানে এক ভাই এক বোন ছিলাম আমরা।
আপনি বড় ছিলেন?
জি আমি বড়।
আপনি বড় ছিলেন?
ছোট বোন।
কোথায় রেখে গেল আপনার বাবা, কার কাছে রেখে গেল আপনাদের?
তখন ছিলাম আমি আমার নানুর কাছে।
নানুর কাছে রেখে গিয়েছিল? আচ্ছা, নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, 3 মাস পরে আবার ফিরে আসলো।
3 মাস পরে এসে আমার নানুকে বলে মানে আরেকটা বিয়ে করাই দেওয়ার জন্য। তখন আমার নানু একটা মেয়ে থেকে বিয়ে করাই দেয়। বিয়ে করানোর পর তার 3 মাস পরে মানে আমার ওই মা আমার গায়ে হাত তুলে,
বিয়ে করে 3 মাস পরে,
জি 3 মাস পরে আমার গায়ে হাত তুলে, ওইটা দেখে আমার বাবা মানে আবার তাকে ডিভোর্স দেয়।
হাত তুলে দেখে ডিভোর্স দিয়ে দেয়?
হ্যাঁ, যে আমার পোলারে মারছে, এই করছে, এই কারণে ডিভোর্স দেয়। তারপরে আবার আমার বাবা রাগ করে আবার জায়গা চলে যাওয়ার পর মানে ডিভোর্স দিয়ে জায়গা। তখন আমরা কোথায় থাকবো? তখন নানু আর আমি আর আমার ছোট বোন 2 বছরের, তখন মানে ভিক্ষা করতাম আমার নানুর সাথে, আমার 2 বছরের ছোট বোন সহ।
কিভাবে শুরু হলো ভিক্ষাটা মনে আছে?
জি
বলুন দেখি।
জি আমার নানু থাকতো সামনে, আমার ছোট বোন কোলে থাকতো, আমার হাত ধরে নিয়ে যাইতো, আমি যাইতাম। তো এইভাবে চলতে থাকে প্রায় 6 মাসের মতো। 6 মাস পরে আবার আব্বা আসে, আইসা মানে দেখে আমাদের দেখে আবার জায়গা। তারপর আমরা মানে উন থেকে বাড়িটা ভেঙে নিয়ে আরেক জায়গায় করি, মানে আমার বাড়ি তখন ছিল সখিপুর থানায়, তখন গার্ডেন থানায় নিয়ে বানাই মানুষের বাড়িতে মানে উঠতি জায়গা, একটু জায়গা দেয় ওই জায়গায়। ওখান থেকে 6 মাস পরে, তারও 6 মাস পরে আমি আবার স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হই, এবার ক্লাস করতে থাকি। তারপর আমার নানু বলে যে এইভাবে আর কতদিন চলবো, চল অন্য এক জায়গায় জায়গা। তারপর আমরা আবার কালিয়াতি থানায় বল্লা বাজার ওখানে একটা বাসা ভাড়া নিই, নানু মেসে পাক করতো, আমরা দুজন বাসায় থাকতাম, আমি আর আমার ছোট বোন।
জি
তারপর হঠাৎ করে 6 মাস, তারও 6 মাস পরে মানে অন্য যখন থাকার বয়স 6 মাস, 6 মাস পরে আমার বাবা আসে, এসে আবার নানুরে বলে যে আমার বিয়ে করে দিও।
মানে দ্বিতীয় বিবাহের পর আরো একটা বিয়ে করতে চাচ্ছে?
দ্বিতীয়
বিবাহ, এটা তৃতীয় বিবাহ?
জি তৃতীয় বিবাহ। তারপর নানু বলে যে কিন্তু বিয়ে তো করে দিতে হবে। তারপর একটা মেয়ে দেখে আবার ওখানে ওই বল্লা বাজারে মানে বল্লা বাজারের পূর্ব পাশে ওইখানে মেয়ে দেখে বিয়ে করাই দেয়। তখন আমি আমার ছোট বোন ওখানে ছিলাম, ওখান থেকে তার 3 দিন পরে আব্বা আর আম্মা যাই সিনেমা দেখতে যায়। সিনেমা দেখতে যাওয়ার সময় আমি একটু কান্নাকাটি করি যে আমিও যাবো। তখন মানে আমার আব্বা নিয়ে যেতে চায়, আম্মা নিয়ে যেতে দেয় যে ও ছোট পোলা বানো যাবো কি লিগে।
আচ্ছা,
এটা নিয়ে ঝগড়া বাজে। তারপরে মানে পরের দিন ঝগড়া বাজে, তারপরে সিনেমা দেখতে যায়। তারপরে তার পরের দিন আব্বা আর আম্মা জায়গা টাঙ্গাইল শহরে, আমাদের আর কোনো খোঁজ খবর নেই না। এভাবে 6 মাস মানে পুরো 1 বছর আর কি ওখানে থাকি। ওখানে থাকার পর আবার ব্যাক কুদি মানে আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায়।
আচ্ছা আচ্ছা,
ওই জায়গায় আসা বুঝি। আসার পরে তখন খোঁজ খবর নেয় না, এইভাবে আর কতদিন চলবো নানু পারে না। তারপর আব্বারে খুঁজতে যাই আমি, আমার ছোট বোন আর আমার নানু খুঁজতে যাই টাঙ্গাইল, যে একদিন লাগে খুঁজতে। মানে লাস্ট বিকালবেলায় যে পাইছি, পাওয়ার পরে তো আব্বা চিকির কোলা
কোথায় খুঁজতে গেলেন? আপনারা ছিলেন কোথায়?
তখন ছিলাম গাড়াই থানায়, আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায়। তারপর ওখানে যাই, ওখান থেকে কিছু টাকা দেয়, দেওয়ার পরে আমরা এসে পড়ি। এসে পড়ার পরে
আপনার বাবা তৃতীয় স্ত্রীকে নিয়ে পুরোপুরি আলাদা হয়ে গেছে,
আলাদা
আপনাকে এবং আপনার বোনের কোনো খোঁজ খবর সে নেয় না, দুজনকে রেখে দেয় আপনার নানুর কাছে। আপনার নানুর উপার্জনের কিছু নেই, সে ভিক্ষা করে চলে। ওকে,
তারপর বাবা আমার ওখান থেকে আবার চলে যায় ঢাকায়, মানে ঢাকায় টুঙ্গিতে এসে পড়ে গাজীপুরা। মানে বাসা নেই, আমরা তো জানি না যে এখানে এসে পড়ছে। তারপর ওখান থেকে আমার নানু আমারে বলে যে তুই তোর দাদির বাড়িতে থাকা, আমি তোর বোনকে নিয়ে এখানে থাকি। পরে আমারে আমার দাদুর বাড়িতে পাঠাই দেয়, আমি ওখানে যাই আবার স্কুলে ভর্তি হই ক্লাস থ্রিতে। 2003 সালে লাস্টের দিক দিয়ে এটা তো পরীক্ষা দিয়ে ক্লাস ফোরে উঠে আমি। তারপর আমি আবার আব্বারে, আমার আরো চাচা থাকতো ওখানে, তো হেরাইয়া বলে যে তো ঢাকায় আছে, তো যাই একদিন দেখা করে আসলি হয়। পরে আমি নানুরে খবর দিই, খবর দিয়ে ঢাকায় নিয়ে আসি। আসার পরে এখানে এসে থাকি 3-4 দিনের মতো।
ঢাকায় কোথায় থাকেন?
গাজীপুরা।
গাজীপুরে কার কাছে?
আব্বার কাছে।
তো বাবা তখন কি করতো? বাবা
তখন আব্বা কাজ করতো, লেবারি কাজ করতো।
লেবারের কাজ করতো। আপনার মা ছিল সাথে?
জি, তৃতীয় মা ছিল।
আচ্ছা।
তারপর ওখান থেকে 4 দিনের মানে আমাদের কিছু টাকা দিয়া পাঠাই দিত, আমরা যাইতাম গা। এভাবে চলতে থাকে দিন।
আপনার নানি কি করতো ওই সময়টাতে?
আমার নানি ওই একই কাজ করতো, বাড়ি বাড়ি কাজ করতো।
আর আপনি পড়াশোনা করতেন?
হ্যাঁ।
কোথায় পড়তেন?
আমি প্রাইমারিতে পড়তাম।
প্রাইমারি স্কুলে পড়তেন ওই সময়? ওকে।
নানু টাকা পয়সা দিত, যা দিত আবার আব্বাও মাঝে মাঝে দিত, যখন ফোন করে টাকা চাইতাম ওই 500 টাকা 1000 টাকা পাঠাইতো, এতে হইত না আমার। তারপরে ওইখানে কোচিং করতে করতে একটা মেয়ের সাথে আমার পরিচিত হয়, মানে সম্পর্ক ফার্স্ট প্রপোজ করে। আমার মেয়েটার নাম সাবিনা, ক্লাস ফোরে থাকতে আমাদের সম্পর্ক।
ক্লাস ফোরে থাকতে আপনি এই ধরনের সম্পর্কে জড়িয়ে গেলেন, বুঝতেন আপনি সম্পর্কটা কি জিনিস?
না, বুঝতাম না, তারপর ভাল লাগতো।
ওকে।
তারপরে ওখান থেকে ক্লাস ফাইভে বার্ষিক পরীক্ষা দিই, তারপরে ক্লাস সিক্সে যখন উঠি তখন আমার ওই গার্লফ্রেন্ড ওই আমাকে টাকা দিত বই কেনার জন্য। আমি চাইছিলাম যে আমি হাই স্কুলের বেলা লেখাপড়া করবো না, তো ও আমার টাকা দেয়, টাকা দিয়ে বই কেনার জন্য বলে। তো আমি আবার ঢাকায় আসি আব্বার কাছে, আমার টাকা তো শর্ট, বই কিনতে হইব। পরে আমি ঢাকায় আসি, আসার পরে আব্বার কাছ থেকে কিছু টাকা নিই এবং আব্বার সাথে নিয়ে বইটই কিনি। বইটই কিনে নিয়ে তারপর আমি আবার ব্যাক করি। আমি যখন বইটই কিনে নিয়ে বাড়ির ব্যাক করি তখন আমি আর আমার দাদুর বাড়িতে থাকি না, মানে আমি আগে যে বাড়িতে ছিলাম ওই জায়গায় থাকি নানুর কাছে।
জি।
6 সালে তারপর আমি যাই হাইরে, একটা পোলার সাথে ঝগড়া হয় আমার, যে আমার বলে যে তোর কিছু নাই, আমি তোর এনে ঘর উঠাই দিই, তুই এনে থাকবি, তুই থাকবি, তোর বোনে থাকবি, তোর নানি থাকবি। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি শিক্ষা পরীক্ষা দিয়ে পরে নানুরে নিয়ে আর আমার ছোট বোন নিয়ে এসে পড়ি। তখন আব্বা আমার একটা ঘর দেওয়া দেয় 14 হাত করে, পরীক্ষা দিই তখন এবং আমার যে গার্লফ্রেন্ডরা ওর সাথে আমার রেগুলারই দেখা হয়, মানে উপরে গার্লস আমি হাই স্কুলে।
ওকে।
ও রাস্তা হয়ে পূর্ব দিকে, আমাদের থেকে পশ্চিম দিকে, মানে রাস্তায় মাঝখানে দেখা হয়, দুজনই কথা বলি প্রতিদিন রেগুলার। স্কুল কামাই দিতাম না, যাইতাম, রেগুলার কথা বলতাম। তো ও আমারে বলে যে তুমি কি আসলে আর পড়বা না, মানে একদিন মানে স্কুল মিস করছি এর কারণে, তুমি কি পড়বা না? আমি পড়বো না, কে পড়বো, স্কুলে যাও না, দেখি না, আমি মানে রেগুলারই আসবো। পরে আসা পরে ওই দিন, ওই দিনে আসার পরে যখন আমি তৃতীয় শ্রেণীর পরীক্ষা দিই, তৃতীয় শ্রেণীর পরীক্ষার পরে আমি মানে আমার স্কুলে যে বড় ম্যাডাম আছে, বড় ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম অঙ্ক। একদিন ক্লাসে একটা মেয়ে বলতেছে, ওর নাম আকলিমা, তো ও বলতেছে যে আমার তো কালকা দিয়ে আমি আর স্কুলে আসতে পারবো না, স্কুলে আসতে পারবো না। পরে মানে আমার যে ফ্রেন্ড সার্কেল, ওরা ক্লাস ছুটির পরে 3-4 দিনে যে আমার ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে খাড়াইয়া মেয়ের কাছে বিয়ের কার্ড চায়। যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে কার্ড দিবা না, একটা কার্ড দাও। এটা আবার ওই মেয়ের চাচায় দেখে হলো, দেখার পরে ওর চাচা আর কিছু বলে নাই, যাই হেড স্যারের কাছে বিচার দিচ্ছে।
তিনটা ছিলেন দামে?
হ্যাঁ, বিচার দিছে। তো পরের দিন তো আর ও স্কুল আসেনি, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই স্কুলে গেছি, তো ও আহ নেই। পরে হেড স্যার এসে দপ্তর দিয়ে ডেকে নেওয়া হয়েছে, নামাগো কয়েকটা 8 জনের মতো, এরকম ডেকে নেওয়া হয়েছে, ডাক্তারে ডাকছে, তোমার নামে বিচার তো সবাই ক্লাস করতেছে, আমরা গেছি। যাওয়ার পরে হ্যাঁ স্যার বলতেছে যে হ্যাঁ তোমরা মেয়েদেরকে ডিস্টার্ব করো রাস্তাঘাটে, এরকম বেদ হয়েছে তোমরা। পরে আমরা আর কেউ কোনো কিছু বলি না বলি না। তারপর আমাদের বেদ দিয়া আটটা বেদ একখানা করে বাঁধছে যে মারবো আমাদের ব্যক্তিকে। তারপর স্যারের হাত ধরে পায়ে ধরে মাপ চাইলাম যে স্যার আর এরকম করবো না। পরে স্যার মাফ করে দিল।
আপনিও ছিলেন?
হ্যাঁ আমিও ছিলাম,
তিনজন ছেলের মধ্যে আপনিও ছিলেন।
হ্যাঁ
ওকে।
তারপর আয়সা বললাম, ঠিক আছে ক্লাস করলাম, ক্লাস করার পরে ছুটি দিল আয়সা বললাম সবাই। আসার পরে তারপরের দিন আমি মানে ঘর দিবো, মানে আমার কেসার বেড়া ভাঙিয়ে তিনটা বেড়া দিব।
ওকে।
তো সুতার টুতার আইব, আমি আর পরের দিন স্কুলে যাই নাই। তো আমি যে ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম, ওই ম্যাডামের একটা মেয়ে আছে, ওর নাম পূর্ণিমা, বর্তমান রানিং চেয়ারম্যানের মেয়ে। ও মানে ক্লাসে চায়া থাকতো, আমিও চায়া থাকতাম, এই জন্য মানে আমরা কোনোদিন কোনো কিছু বলি নাই। তো ওই দিন আমি স্কুলেও জানি বড় ম্যাডাম প্রাইভেট পড়াইতেছে, এটা আমি বেঞ্চের মধ্যে লেখা রাখছে, মানে আমার নাম দিয়ে জহিরুল প্লাস পূর্ণিমা লেখা রাখছে। তো এটা বড় ম্যাডামের চোখে পড়ছে। তারপর ওটা বড় ম্যাডাম দেখছে, দেখার পরে বলতেছে মানে পরের দিন, আমি তো ওই দিন স্কুলে যাই নাই। তো আমার এক ফ্রেন্ড কইতেছে যে জহিরুল কাম তো একটা হয়েছে, তোর নাম দিয়ে আর বড় ম্যাডামের মেয়ের নাম দিয়ে জানি কেডা কি লিখছে, এটা তো বড় ম্যাডাম দেখে লাইছে। তারপর বললাম এটা কি আমি তার করি নাই, আমি তো জানি না। পরে পরের দিন স্কুলে গেছি, বড় ম্যাডাম মানে আমার ডাক দিয়ে বললো জহিরুল আমি তোমার আমার ফোলার মতো দেখি, তাই বলে তুমি এরকম একটা কাজ করবো আমি ভাবি নাই। তো ওই দিন ওইটুকুতেই মানে রাগ যে আমি আর পড়বই না পড়বই না। তারপর আমি আয়সা করি ক্লাস করি না আয়সা করি বাড়িতে। আসার পরে আমার একটা বন্ধু আছে, ওর নাম সুমন, বর্তমানে মালয়েশিয়া আছে। ও একটা মেয়েলো প্রেম করতো, ওর নাম মারিয়া। তো আমার বলছে ওর তো ও তখন ফোন চালাইতাম, ফোন চালাইতাম না। ও আমাকে ফোনটা দিয়া বলছে তুই মারিয়ার নাম্বারে দুইটা মিস কল দিবি, যদি উল্টা দেখ দেয় তাহলে বুঝবি যে আমার ফোন আমার দিবি। আমি তো দুইটা মিস দেওয়ার জায়গায় মিস দিছি ১৭টা। তখন আর মেয়ের আব্বা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এই তুই সুমন না, তোরে চিনছি, তুই কালকে স্কুলে যাস, তখন আমি বিচার হবো। পরে ওর আব্বা যায় আবার যায় বিচার দেয়, হ্যাঁ স্যারের কাছে বিচার দিলে পরা। তারপর মানে কাজটা তো আমি করছি, আসলে সুমন তো করে নাই, মানে ও কইতেছে দেখ তুই আমার লাইফটা শেষ করে দিবি, তুই আমার সাথে চল, যাই যদি মাপ টাপ চাওয়া লাগে আমিও চাম। আচ্ছা পরের দিন যাই, যাওয়ার পরে মানে যে স্কুলে যে সভাপতি আগে হ্যার কাছে যাই, যাইয়া বলি যে দাদা এই ঘটনা বলতো আমি করছি ও করে নাই। পরে কয় এটা আমি কিছু বলতে পারবো না, এটা হ্যার স্যার জানে। তো হ্যার স্যারের কাছে গেছি, হ্যার স্যারে বলে যে এটা আমি কিছু জানি না, এটা বিচার করলে বড় ম্যাডাম করবো, মানে যে রানিং চেয়ারম্যান যে উনার বল। আচ্ছা ঠিক আছে। পরে বড় ম্যাডামের কাছে যাই, বড় ম্যাডাম কয় এটা আমি কিছু জানি না, এটা হ্যার স্যার আর ছোট ম্যাডাম মিলা যেটা করবো আমি এটার মধ্যে আছি। তো মানে আমি আর সুমন স্যারে হাতে পায়ে ধরি, তো ওখানে মানে আমাদের কোয়া দেয় লাস্ট ওয়ালিং দিয়ে দেয় যে তোকে ডিসি দেওয়া হবো, তোকে স্কুলে রাখা হবে না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমাদের সঙ্গে আজকে রয়েছে জহুরুল, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এবং একই সাথে যারা জিভিএসবিতে এসে কনফিউজ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। এই নম্বরে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা এই পর্যায়ে 3 মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি আর সুমন তো স্যার রে বললাম যে স্যার দেন শেষবারের মতো আমাদের ক্ষমা করে দেন, ভুল করছি স্যার স্বীকার করছি। স্যারে বলে যে না তো কোনো ক্ষমাও নাই, এর আগেও কয়েকবার ভুল করতো, স্যার দিচ্ছি এই তারিখে ছাড়বো না। তো তারপর আমি আর সুমন রাগ করে আইসা বসি ওখান থেকে। আসার পরে সুমন আমার রাস্তায় এসে বলতেছে যে স্যারের এত করে রিকোয়েস্ট করলাম, স্যার শুনলো না, স্যারের একটা বিহেভ করা দরকার। তো পরের দিন সকালবেলা স্যার মিটিংয়ে যাইতেছে, মানে আমাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া লাগবে। ওখানে আমি দাঁড়াই রয়েছি, সুমন আসতেছে, আসার পরে স্যার আসতেছে, সিগন্যালটা খারাপ করাইছে। খারাপ করানোর পর বলতেছে মানে মোটর সাইকেল নিয়ে আসতেছে, মোটর সাইকেলের চাবিটা নিয়েছে সুমন, নিয়ে বলতেছে স্যার আমার স্যার এই মুহূর্তে টিসি দিতে হবে, টিসি না দিলে স্যার আমরা যেতে দেবো না। স্যারে কয় যে টিসি দিমু, তুই কালকে যাই নিস, তুমি চাবিটা দিয়ে আমার মিটিংয়ে দেরি হয়ে গেছে। তো কয় না স্যার আমি যাইতে দেবো না, আমার টিসি দিয়ে যাইতে হবে। তো আমি যে পাশে খারাই, এরপর মানে ওর আব্বা যায়, সুমনের আব্বা, ওর আব্বা যায় বলে যে স্যার পোলা ভুল করছে, মাফ করে ফেল। সুমনের আব্বা যায় বলো নে, তারপরে মনে করেন যে টিসি দেয় না, স্যারে স্বীকার করলো যে আচ্ছা যা তোকে টিসি দিন না, কালকে ক্লাস করিস। তো আমি আর আমার নিয়ত যে আমি আর ক্লাস করবো না, যা হয়েছে তো হয়েছে, উনিশ শেষ। আমার
কোন ক্লাসে তখন আপনি?
ক্লাস সেভেনে।
ক্লাস সেভেনে, জি। ওকে,
তো আমি আর ক্লাসে যাবো না। ফিরে যাইয়া আমি আমার আব্বারে ফোন করে বলি লেঙা করুন না। তো আমার বাবা বলে যে করবি না, তুই কী করবি, কাজ করবি? আমি কই জানি না, আমি পড়বো না। তো আমার ছোট কাকা তখন সৌদি আরব থাকে, তো হ্যাঁ কাকা ফোন দেওয়া আব্বারে বলে যে তাহলে ওর পাসপোর্ট করাও, তারপর বাইরে পাঠাই দাও, আব্বা রাজি হয়। তো আমি সাত সালে আমার লাস্ট দ্বিতীয় শ্রেণী পরীক্ষার পরে আমি আর ক্লাস করিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে আপনার এটাই পড়াশোনা শেষ?
হ্যাঁ, এখানেই শেষ, লেখাপড়া করিনি।
ওকে, তারপর?
তারপর আমি আব্বারে বললাম, আব্বা কয় তুই তাহলে বাড়িতে থাক, বাড়িতে তো লোক দরকার, পরে বাড়িতে থাকি। তো একটু বাকি পড়তে আমার,
হ্যাঁ বলেন বলেন,
এই ঘরে যে ছোট বোনটা হয়েছে,
এই ঘরে ছোট বোন মানে কি তৃতীয় স্ত্রী আর একটা
মেয়ে হয়েছে?
মেয়ে হলো। ওকে,
তো ও আমার সাথে থাকে, আমার ছোট বোন এবং ও, আমি তিন ভাই বোন আমরা আর নানু চারজন থাকি। তো এ পেলে মানে আমাদের দিনকাল চলতে থাকে, এ পেলে মানে তারপর আমি আবার ঢাকায় আসি। আব্বা বলে যে তুই ঢাকায় আয়, আমার লগে থাক। তো আমি ঢাকায় আসি, আসার পরে কিছুদিন থাকি, মানে 15 দিন 20 দিন এরকম থাকি। তারপর আমি আবার ব্যাক করি বাড়িতে, আমার ঢাকায় ভালো লাগে না, একা একা কি কেমনে থাকবো ভালো লাগে না। পরে আমি বাড়ির যাই, বাড়ির যাওয়ার পরে মানে আমার এক বন্ধু আছে নাম সোহানা সাহেব,
জি,
ও মানে আমি বেড়াইতে গেছি স্কুলে, স্কুল তো বাতি দিছি, তারপর বেড়াইতে গেছি, মানে ক্লাস 8 এর একটা পোলা ছিল, তখন আমি যে বলতেছি কি সোহান কি খবর, তো ওরা বলতেছে যে দোস্ত একটা পোলা বেদবি করছে, ওর একটু সাহায্য করা দরকার। তো আমি বললাম আমি পারবো না, আমি ঢাকাতে চাইছি, এরকম গ্যাঞ্জাম করতে পারবো না। কয় না দোস্ত একটু আমার লিগে এটুকু করা হারবি না। তো আমি যাই, যাওয়ার পরে সোহানকে বলি যে তাহলে ওরা ডাকবে নেয়া, আমি দেখতেছি ওরা ডাকবে নেয়া হোস্টেল আছে ওখানে, হোস্টেলের পিছনে নেয়। নেওয়ার পরে আমি যে জিগাইছি যে তুমি বেদবি করছো, কয় হোক করছি, এতে ওরা মাই যে তোমার বড় ভাই ওরা তুমি বেদবি করবা কে,
মানে মারামারি শুরু করলে।
হ্যাঁ, তোমার বড় ভাই ওরা তুমি বেদবি করবা কে, এটা জিগাইছি। তারপরে আরো মানে আমি মারতেছি, ওরা দুজনে আমার দিকে ফিরাইতেছে, সোহানা সাহেব ফিরাইতেছে, যার মারিস না হয়েছে। আমি কই তোরা আমার ডাইকাল্লি মারার জন্য আবার মারতেছি ফিরাইতেছে, সেটা কোন ধরনের ব্যবহার? তো আমি এখান থেকে তোরা আমি আইসা বলি, তো আমার একটা বড় ভাই নাম সাব্বির ভাই ঢাকায় থাকে, তো তার কাছে ফোন দা, সোহানে বলছে যে ভাই জহিরুল তো এরকম কাম করছে, গেছে গা বাড়িতে, জিনিসটা যদি বিচার টিচার দেয় তাহলে সমস্যা না, যেহেতু পরে না আর ওই স্কুলে পরে রানিং, তো এটা সমস্যা হইতে পারে। পরে ওই পোলাই বাড়িতে যাইয়া ওর চাচার এটাই কানছে, ওর বড় ভাই ওর আব্বা আসছে, আসার পরে বাজারে বইছে, পাওয়ার পরে সাব্বির ভাই জিজ্ঞাইছে যে তুমি কি করছিলে, কয় বড় ভাই গেল বেদবি করছিলাম, জহিরুল তুমি কি করছিলে, তোমার কি জিজ্ঞাইছিল, কয় বেদবি করছো, এটুকু কই জিয়ার নেই মারছে। আর কোনো কিছু কয় নাই। পরে ওই পোলারে বড় ভাই কয় যে কয় ও তো তোমার কম মারছে, আমি তাকে তো আরো বেশি মারতাম। এই কথা কয়না আর
আপনাকে সাপোর্ট করেছে,
হ্যাঁ আমি আরো বেশি মারতাম, তুমি বড় ভাইকে লোভা দেবে করছো এই কারণে তোমার মারছে। এটা নিয়ে বেশি কিছু করো না। তখন আবার আমার একটা ক্লাব ছিল বিশানা, তো বিশানা সদস্য করে নিতেছি, তোমার আর কোনো সমস্যা হবো না, এমনিতেই আমরা দেখমনি সব। পরে ৪০ টাকা দিয়ে টানা কিনাই না, মানে শীতের দিন ছিল, ৪০ টাকা দিয়ে টানা কিনাই না, মানে এটা ওর দিয়ে মানে মিটাই আলায়। তো আমার ফোন দিছে যে জরুর তুই এটা একটা কাম করছো, ছোট ভাই তোরা মারছস, এটা ঠিক হয়নি তোর। পরে আমি বলছি ঠিক আছে ভাই আরবো না, যাওয়া বার্তা তো হয়েছি। পরে এই বেলা আটসাল, আটসাল জায়গা আমি নয়শালে ফার্স্ট আমি আব্বারে কইছি আব্বা আমি ঢাকায় আহি, তো কয় আয় একটা কাজ নেই, তো এই ফেলে ঘুরে ঘুরে খাবি আর জায়গা জায়গা গেঞ্জাম করবি বিচার হয় ডেলি তিন চারটা করে, তো এই বিচার আমার আর সহ্য হয় না, তুই ঢাকা আয় আয় আমার লোক থাকবি, কোন যাইতে পারবি না, তোর কাম করলে হবো না, তুই শুয়ে শুয়ে খাবি গেলি আর ঘুম পারবি। তো আমি বলছি ঠিক আছে আইসি, নয়শালে আইসি। আসার পরে আমার দিল চাকরি করতে, কয়েকটি সোয়াটারে কাটছি কাটছিকে চাকরি দিল। তারপরে কিছুদিন পরে তুই দেশে বাড়ি দেশ নি, পরে সোয়াটারে কাটছি বয়ে বয়ে লিঙ্ক ডিঙে, আমি ওটা আমার মাথায় ধরে না যে আমি কাজ করবো কিভাবে কিভাবে কি হবো, মানে একটু টান হইলে একটু লস হইলে আমার বকা চকা করতো। পেলে আমি একুশ দিন ডিউটি করি না, তারপর আর ভাল লাগে না, মানে মাথায় ধরেই না আমি যে কাজ শিখতেছি। তো যাই আব্বারে বললাম কেতাম তুই বাড়িটা ঘুরে গে, তো যদি ভালোই না লাগে তুই বাড়িটা ঘুরে তারপরে তারপরে আবার আয়। আমি যাই বাড়িতে আসি, বাড়িতে আসার পরে মানে আমার তো গার্লফ্রেন্ড ছিল, ওর সাথে রেগুলার মানে ফোনে কথা হইতো, তখন ফোন ইউজ করি, তো ওর সাথে রেগুলার কথা হইতো। আমার বলছে যে তাহলে তুমি বাড়িতে আবার না, বাড়িতে আহ। পরে আমি বাড়িতে যাই, যাওয়ার পরে 15 দিন 20 দিনের মতো থাকি, থাকার পরে আমি আবার ব্যাক করি ঢাকায়, ঢাকায় আসি আব্বার কাছে। তখন আব্বা আবার বলে যে তোর কাজ শিখতে দিলাম, তুই শিখলি না, তুই বাড়িতে যে বালাইল থাকস না, এনে বালাইল থাকস না, কই গেলে বালাইল থাকবি। আমি তো বিদেশ আমাকে পরে তোর বিদেশ পাঠাইতেছি, দাঁড়া তোর বিদেশ দিব না, এই কথা কইয়া মানে রাগারেই করলো আমার সাথে। রাগারেই করার পর আমি আবার ব্যাক করি বাড়িতে, আমি এনে এনেও থাকবো না, ওনাও থাকবো না,
ঢাকা থেকে আবার বাড়িতে চলে আসি,
আবার বাড়িতে যাই। তো আব্বা আমার কিছুদিন ফোন দেয় না, আমি বলছি রাগ করছে তাহলে আমার পরে ফোন দিবই, ফোন টোন দেয় না। তারপর ফোন থেকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করি, দেখা করে ওর লোক কথাবার্তা কই, কিন্তু ভালোই মানে আমি এলাকার কোনো লোক জানতো না যে আমি ওর সাথে সম্পর্ক করি, এমনকি ওর নানুর বাড়ি আবার আমার বাড়ির সাথেই, তো এরাও জানতো না। তো ওই একদিন নয় সালে ওই দিনই যাওয়ার পরে কিছুদিন পরে আমি ওর সাথে দেখা করি একদিন ভোরে, ও তখন মানে আমি বরাবর দিছি, ও বরাবর দিছে, ওই আবার ওই টাইমে কিছুদিন মানে ক্লাস 7 ভর্তি হয়েছে, আবার 7 ভর্তি হয়েছে, নতুন করে ক্লাস করা দরছে, মানে আমারও কইতেছে তুমি ভর্তি হও নতুন করে ক্লাস করো, আমি বলি না আমার আর করা হবো না। পরে আমি ওর দিকে সকালে আমার মানে আমি দোকান পারে গেছি, তখন ও আমার ডাক দিছে যে তুমি আসো তোমার লগে আমার কিছু জরুরি কথা আছে। তো আমি যাই, যাওয়ার পরে মানে রাস্তায় আমি উঠি নাই, মানে ওই রাস্তাটা গেছে আমি বাইক দিয়ে গেছি। যাওয়ার পরে পিছের থেকে আমার মামি আর আর বড় বোন আমার ডাক ডাক দিয়ে খাড়া করছে, খাড়া করে বলতেছে হ্যাঁ তুমি এরকম একটা কাজ করো, আর ও হয়েছে কতটুক তুমি কতটুক, আর এটা কি কেউ মাইনে নেব
আপনার গার্লফ্রেন্ডকে দেখে বলছে।
হ্যাঁ
কি নাম ছিল ওর?
সাবিনা।
সাবিনা ওকে।
বলতেছে যে এটা কি ওর ফ্যামিলি মাইনে নেব, আর তুমি তো বুঝো ও তোমার পাগলা, ও বুঝে না, তুমি তো বুঝো। আমি আমি কিচ্ছু বুঝি না, আমি যে ওর সাথে দেখা করতেছি আমি বললো কারা, আমি বাজারে যেতেছি। এই কথা শুনে আচ্ছা ঠিক আছে তোমার বাজারে যাওয়া বাইর করতেছি, তোমার আব্বারে ফোন দিতেছি আর ওর মামা আর আমি ফোনটা জানাই দিতেছি। তো আমি আর কোনো কিছু কই নাই, আই পড়ছি ওই দিনের কথা হয় নাই। তো আব্বারে ফোন দিছে, আব্বা আবার আমার ফোন দিছে যে হ্যাঁ তুই আমাকে মেয়ের পিছিয়ে করস, আমাকে আমার কাছে বিচার দেয়, ভালো না বাদ দে তুই ঢাকায় আবার কালকা। আবার ঢাকায় যেতে বলো। তো আমি আবার ঢাকায় আসি, ঢাকায় আসার পরে আব্বা আমারে কয় যে তুই এই ধরনের কাজ করস, তোর বেলায় মান সম্মান থাকতো না আমার, এ বেলে চলবি, তারপর দিনকাল আরো যে দিনকাল আছে এ বেলে কিভাবে চলবি তুই। পরে আমি চাকরি নিই গার্মেন্টসে কার্ডিং সেকশনে হেল্পারের।
ওকে ওকে।
কার্ডিং সেকশনে প্রায় ছয় মাসের মতো আমি ডিউটি করি 2010 সালে।
লেখাপড়া তখন একেবারেই বন্ধ?
একেবারে বন্ধ।
ওকে।
6 মাস হেল্পারে ডিউটি করি। তো আমার এক বড় ভাই ছিল খুলনার বাগেরহাট বাড়ি, তো ও আমার বলতেছে তোর বাড়ি কই, আমি বলছি টাঙ্গাইল, কয় টাঙ্গাইলে পোলা বান্ধব তো বিশ্বাস নাই, তোর আগে কাজ শিখা মনে, মানে ওই তখন চাকরিটা ছাড়া দিব, আমি তো জানি না যে চাকরি ছেড়ে দিব, চাকরি ছাড়া দিব, তো আমার কইছে তোর 3 মাসের মধ্যে কাজ শিখাই দিব, তুই আমার দা পারস দিস। আমি কই আচ্ছা ঠিক আছে আপনি আমার কাজ শিখান, আপনারা আমি দিয়ে যাবো, মানে 1500 টাকার মতো চাইছে আমার কাছে, আমি বলছি যে দিব না, তুই আমার 3 মাসের মধ্যে কাজ শিখাই ক্লিয়ার করে দিবা। তো আমি কানেকশনে হেল্পার ডিউটি করি, ও তখন লে কাটে, তো আমারে সিজার দিয়া তারপরে কয় তার তুই কাট দিয়ে আমি খারে দিছি, যদি সারা কিচ্ছু কয় আমি বুঝে নিন না। পরে আমি আস্তে আস্তে কাটি, হয় না বেকার তারা হয়। পরে ওয়াই আবার ঠিক করে, ঠিক করে সব ঠিকঠাক করে মানে বকা জকায় আর কি বাঁচাই দেয় আমাদের। এভাবে তিন মাস আমি এভাবে শিখতে শিখতে আমি পুরো সুইজারল্যান্ড তিন মাস পরে।
আচ্ছা, কি কাটতে হতো ওই সময়টাতে?
লে মানে গেঞ্জির কাপড়।
গেঞ্জির কাপড় কোনটা কি মানে সাইজ করতে হতো নাকি কোন একটা সাইড কাটতো?
না সাইডও না, কোনো কিছু না, মানে ঢেলে তারপরে এটা বিছাই সুন্দর করে বিছাই দিতে
হচ্ছে,
তারপরে এটা সিজারটা কাটতে হচ্ছে।
আচ্ছা, মাপ অনুসারে?
হ্যাঁ, মাপ অনুসারে।
ওকে,
সুপারভাইজারের সর মাপ দিচ্ছ, আমরা কাটতাম। তো তারপরে ছয় মাস পরে একদিন আমি বাড়িতে আসি, দশ তারিখে বেতন দেবো, আমি দুই তারিখে বাড়িতে আসি। আইসা
কত টাকা বেতন পেতেন ওই সময়টাতে?
তখন আমার বেতন ছিল 3,000 টাকা।
কত ঘন্টা কাজ করতে হতো দিনে?
8 ঘন্টা জেনারেল, তারপরে যা করতে হতো সব ওভার টাইম।
ওভার টাইম এই কাজ করে আপনি 3,000 টাকা বেতন মাসে? ওকে,
তারপর আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে মানে 10 তারিখে আমার বেতন দিবো, আমি 2 তারিখে বাড়ি যাই। এতে যে আমি এক সপ্তাহ মানে প্রায় থাকি, 6 দিনের মতো থাকি। তো 8 তারিখে আমি আবার ঢাকায় ব্যাক করি। ব্যাক করার পরে আমি মানে আমার ইন্টারভিউ জিজ্ঞাইছে যে তুমি এতদিন অ্যাবসেন্ট করলা, তোমার তো চাকরি থাকবো না আর তোমার বেতন হ্যান্ড আপ। আমি বললাম না স্যার আমার সমস্যা, আমার বেতন দিতে হইব স্যার 10 তারিখে। ওকে, ডিউটি করো। দেওয়া পিএম স্যার কি কয়? আমি আর পিএম স্যারের কাছে যাই নাই। তো স্যারে গালাগালি করছে, আমি চুপ করে বসে রয়েছি, কাজ করি না। তো স্যারে কইতেছে আচ্ছা কাজ কর, বেতন দিব নি, 20 তারিখে তোমার হ্যান্ড আপ হয়েছে বেতন। তো ডিউটি করতেছি করতেছি 10 তারিখে আমার বেতন দিবে। আমার নিয়ত আমি চাকরি করবো না, হেলবারি চাকরি আর করবো না, আমি বাইরে যাবো কিনতে সিজার ম্যানে চাকরি নেবো।
ওকে,
তো 10 তারিখে বেতন দিব 3টা বাজে। স্যারের কাছে স্যার দেন আমার বেতনটা দিয়ে দেন স্যার, ম্যাচ ধারাবাহিক সব বাকি স্যার আমার সব দিতে হইব। পরে আমি স্যারের খুব রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে স্যারে আমার রাত 9টা বাজে বেতন দেয়। বেতন দেওয়ার পরে আমি একটু কথা কাটাকাটি হয় বেতন দেওয়ার পরে, যে স্যার আপনি আমার বেতন দিতে লেট করলেন, আমি স্যার চাকরি করবো না, মানে আমি বাইরে করবো, চাকরি করবোই না, আমি নতুন চাকরি নেবো আবার। তখন থেকে বাইরে করার পরে আমি পরের দিন তারও বেশি যাই না, নতুন একটা ফ্যাক্টরিতে আমি চাকরি নেই 4,000 টাকা বেতনে সিজারম্যানে। তখন আমি সম্পূর্ণ সিজারম্যান, চাকরি নেই। চাকরি নেওয়ার পরে অনেক 15 দিন ডিউটি করি, 15 দিন ডিউটি করার পরে আমি একদম আবার দেশে চলে যাবো।
ওকে,
প্রায় 10 সালের লাস্ট ডেটে বাড়ির চলে যাই। বাড়ির চলে যাওয়ার পরে কিছুদিন থাকি, ঘুরি ফিরি খাই, আর কোনো কাজ নাই। এতে আব্বা বকা জোগা করে আমি ওটা কিছু মনে করি না, আমার বকতেছে।
ওই চাকরিটা তখন ছেড়ে দিয়েছে?
হ্যাঁ, তখন ছেড়ে দিছে।
ওকে,
মানে বাড়িতে গেছি, যাইয়া ওই বাজারে যাই, পোলাবানের লোক আড্ডা দেই, ডাবার লাগে ঘুরি, এটা খাই ওইটা খাই, তো এই পেলে চলতে থাকে। তারপর আমি আবার ঢাকায় আসি। তখন আব্বা বলতেছে আমারে, তুই দুদিন পর পর বাস আহস, এটা কোন ধরনের বাপ সাপ্তর, তুই যেখানে থাকবি এখানে স্থায়ীভাবে থাকবি,
খুবই স্বাভাবিক।
হ্যাঁ, পরে আমি তো ঠিক আছে আমি আর দাম না বাড়ি বলে এটা কই আমি আবার থাকি ঢাকায়। তো কয় চাকরি ল, আমি চাকরি নেই না, ঘুরি সকালে ওইটা যাই যে ঘুরে আই ঘুরি, চাকরি তো নেই না। পরে আমি কইতেছি তো লোক টোক নেয় না, তো আমি কি করবো? কয় যে আমি যে কাজ করতেছি তুই এগুলার হিসাব রাখবি, তোর চাকরি না নাও না।
ওকে,
পরে মানে আব্বা তো আবার লেবারে কাজ করতো, তখন লেবার কোন একদম সর্দার, কয় তুই লেবার হিসাব রাখবি।
ওকে,
তখন অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিটা ওইটা একটু বাড়াবো। তখন আব্বাই কন্ট্যাক্ট পায়, ওইটা কন্ট্যাক্ট পেলে পরে মানে লোক লাগে, আমি আবার একটু লেবারা একটু হলেও জানি, তো আব্বা কিছু জান না। তো কই তুই এটা হিসাব রাখবি? আমি বলছি ঠিক আছে হিসাব রাখবো নি। পরে হিসাব রাখি এই বলে রইলাম 26 দিন মানে থাকি, মানে হিসাব রাখি, ইট কয় গাড়ি বাইরে এলো, রড কয় কেজি বাইরে এলো, এটা হিসাব রাখি।
ওকে,
তো 26 দিন পরে আব্বারে কই আব্বা আমার কিছু টাকা তো, আমি ঘুরে আসি।
ওকে,
তো আব্বা আমাদের 2,000 টাকা দেয়, টাকা দিয়ে বলে যা তোর বোনের নেই কোনো কিছু কিনা নিস, আমি আমি কদিন পড়াইমো। আমি ঠিক আছে, তো বাড়ির যাই, যাই ঘুরি ফিরি খাই, মানে আবার ঢাকা আসতে মন চায় না, বাড়ির গেলে ঢাকা আসতে মন চায় না, রাইলে বাড়ির যাই না, বেরিতে যাই। তো এবেলে চলতে থাকে। পরে আমি আমার যে ছোট বোন ওর নামে একটা কথা শুনি আমি, তো আমি কইছি যে নানির কথা কইছি যে নানি এটা তো ঠিক না, এটা আব্বার জানান দরকার, যদি ওর বিয়া দেওয়া লাগে তো বিয়া দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। পরে আমি আব্বারে ফোন দিছি, আব্বা এই কথা তোমাকে দেওয়া তো জোর আর বিয়ার কথা কইতেছে, যে তুমি কি করা সম্ভব, আমি ওগুলো কিছু করবো না। আমি বলি ঠিক আছে, তাহলে তোমার পছন্দের পোলাই দেখো, তারপর ওরা বিয়ে দাদ। এটা 11 সালের লাস্টের দিকে ঘটনা। তারপর আমি আবার ঢাকায় আসি, ঢাকায় আসার পর আমার আব্বা ওই পোলা দেখে, টাঙ্গাইলে পোলা দেখে, মানে আমার আব্বার বন্ধুর পোলা। তো ওর লগে আমার ছোট বোনে বিয়া ঠিক করে, বিয়া ঠিক করার পর মানে বিয়ার ডেট পরে 2012 সালের 15 জানুয়ারি।
ওকে,
12 সালের 15 জানুয়ারি। তো আমি কইছি এত তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়া তো ঠিক হবো না, আর যেহেতু আমারও ছোট, আমারও ছোট, ওর বিয়ে দেয় কি হইব, দেরিতে বিয়ে দেয়।
ওকে, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.3 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে জহুরুল তার জীবনের অপ্রিয় সত্য স্বীকার করছে। ফিরে আসব ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রুইং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
FM 89.2।
জীবনের কাছাকাছি সুন্দর আগামী টাকা গড়বে। মনে রেখো, জীবনের কাছাকাছি সুন্দর আগামী টাকা গড়বে। মনে রেখো, জীবনের কাছাকাছি সুন্দর আগামী টাকা গড়বে। মনে রেখো,
স্বাগত। সময় 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে আমার সঙ্গে রয়েছে জহুরুল, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে জহুরুলের কাছে ফিরতে চাই। তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে এসে কনফেস করবেন, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে কেউ কখনো না করুক, অপরাধী না হোক এবং আপনার মতো করে প্রাশ্চিত্য না করুক, তাহলে আসতে পারেন আপনার নিজের নামে কিংবা ছদ্ম নামে লাখ লাখ মানুষের কাছে বলতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি আপনার জীবনে কি হয়েছিল। আপনি যদি কনফেস করতে চান তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন আর চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে, বলুন তারপর।
তারপর আমার আব্বারে বলি, মানে ছোট একটা আমারে ফোন দেয়, ফোন দিয়ে কয় তাই তুই জহুরুল পাসপোর্ট করে গেলা, তুই দেশের বাইরে এসে পড়, এইভাবে আর কতদিন থাকবি। পরে আমি আব্বারে বলি, আব্বা কয় ঠিক আছে তুই তাইকে বাড়ির যাবি, বাড়ির যেয়ে তুই পাসপোর্টটা করে লাগবি। তো আমি আমার বোনের বিয়ের আগেই আইসা করি, আসার পরে আমি টাঙ্গাইল যাই, টাঙ্গাইল দিয়ে পাসপোর্টটা করি। করার পরে 12 সালের জানুয়ারি 15 তারিখে আমার বোনের বিয়া,
2012 সালের 15ই জানুয়ারি।
তো ওরে মানে 50,000 টাকা দিতে হইব আর এমনি গোনাগাতি হালকা কিছু দিতে হইব। তারপরে ওন থেকে আমার বোনটা উঠাই দেওয়ার পরে তার সপ্তাহখানিক পরে যে আমি আমার পাসপোর্ট আনি। পাসপোর্টটা আনার পরে আব্বারে বলি যে আব্বা তাহলে কি ভাই কি করি। আব্বা বলে যে তাহলে তুই পাসপোর্টটা জমা দে এবং আইয়া মেডিকেল হয়ে যা। তো আমি আবার ঢাকায় আসি, ঢাকায় এসে মেডিকেল হই লিবিয়া যাওয়ার জন্য। মেডিকেল হওয়ার পরে আমি আবার বাড়ির যাই, বাড়ির যাওয়ার পরে আব্বা বলতেছে যে তুই তো মেডিকেল হলি তত বেশি আইব, তুই তো যাবি কেন। ঠিক আছে যা মোগা, তুই যা তো থাকতে পারবি, না থাকতে পারিস কিন্তু আমার টাকাটা লস থাকতে হইব। তো ঠিক আছে, এদিকে আমার মা আব্বারে মানে বলছে যে ও বিদেশ গেলে টাকা দিব না, অমুক তমুক মানে ওর নিজের দায় করবো, আমার দায় করবো।
আপনার সৎ মা?
হ্যাঁ সৎ মা। তো তারপরে আব্বা মানে ভিসা যখন আইছে আমার তিন চার মাসে ভিসা আইছে, ভিসা আর পরে আমারে বলতেছে যে এটা তো ভিসা ভালো না সাপ্লাই ভিসা, তো তোর জানাবো না, তোর আমি পড়াম ভালো বিষয়, দুই নম্বরই কোনো বিষয় তোর আমি বিদেশ পড়াবো না, তো ভালো বিষয় পড়াবো। আমি ওই আশাই দিয়েছি যে আমার তো বিদেশ দিবই, তো হুট করে একদিন আব্বা বলতেছে তোর বিদেশ দিব না, তুই ভালো থাকোস না, কাজ করস না, কোনো কিছু করস না, তোর আমি বিদেশ পড়াম না, আমি আমার এই 3 লাখ টাকা মাইর যাবো, আমি পারবো না। তো আমি চিন্তা ভাবনা করলাম তোমার 3 লাখ টাকা মাইর যাবো এটা তুমি কিভাবে করলে, আমি তো কাজ করে তো তোমারই দিব না আর কাউরে দিব। পরে বলে যে তোর বিদেশ পড়াবো না, তোর মন তো তুই বিদেশ যা, কাজ কর, করলে কর, না করলে না কর, ওটা আমার দেওয়ার বিষয় না। তো আমি ওই বেলে থাকতে থাকি, তারপরে আমি ঢাকায় আসি, আবার
ঢাকায় চলে,
হ্যাঁ আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আবার আব্বার কথাবার্তা কই, কথা কইয়ার পরে মানে আব্বার কাছ থেকে আমি টাকা নিই 3000 টাকা নিয়ে আমি আবার থেকে যাওয়ার পরে আমি ঘুরি ফিরি খাই। এতে
জায়গা মানে কোথায় যান আপনি?
আমার বাড়িতে।
আমার বাড়িতে চলে
যান? হ্যাঁ বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে ঘুরতে শিখাইতেছি, একদিন মানে আমি সিগারেট খাইতেছি, 4-5 জন বন্ধু মিলে সিগারেটটা খাইতেছি বারিন্দায় বসে বসে, এক মানে এই আমার প্রাইমারি স্কুলটা ওই স্কুলের বারিন্দায় বসে বসে। তো আমার এক বড় ভাই আছিল, মানে যখন প্রাইমারিতে পড়তাম তখন আমাদেরকে মানে ফুটবল ফুটবল খেলা শিখাইতো আর কি। ও আইসে আইসা বলতেছে যে তোরা শুনলাম খারাপ হয়ে গেছিস গা, তোরা নেশা করস, অমক করস, তমক করস, এটা কিন্তু ঠিক না। আমরা কইছি যে ভাই আমরা তো আসলে এই ধরনের কোনো কাজ করি না। পরে তো আচ্ছা ঠিক আছে। তখন দুপুর 2টা বাজে, তখন ভাই কইতেছে তাহলে আমি দোকান পাড়ে যাই বিকালে বল খেলবো। ঠিক আছে যাও আইতেছি। তো ভাই মাঠের পাড়ে গেছে গা, আমরা তখন সিগারেটটা ধরাইছি, ধরানোর পর এক ছোড়ো ভাই পাড়াইছে, পাড়ে মানে বলতেছে যে দেখাই যে ওরা কি করে না, তো আমরা সিগারেট খেতেছি, ওই বড় ভাই দৌড় বেড়াইছে। তারপরে মনে করেন যে কাঁচা কুঞ্চা নিয়ে আসছিল, কুঞ্চা বাঁশের যে কুঞ্চা, ওই কুঞ্চা এনে আমাদের সাথে সাথে মনে করেন যে গরুর দড়ি আছে না, গরুর দড়ি দিয়ে বান্ডা ফেলাইলো, বান্ডা থরা তোরা নেশা করস না, এই কিছুক্ষণ আগে আমার কইলি এখন তোরা স্কুল করে বারিন্দা প্রতিষ্ঠানের মধ্যে তোরা সিগারেট খেতে তো, এটা কোন ধরনের ব্যবহার?
এখানে তো আপনিও ছিলেন?
হ্যাঁ আমিও ছিলাম।
কয়জন ছিল টোটাল?
5 জন।
5 জন? হ্যাঁ। এবং এই 5 জন শুধু সিগারেট খাওয়ার জন্যই আপনাদেরকে ভয় বেঁধে ফেললো?
হ্যাঁ।
ওকে।
তো এনে আবার আমার যে গার্লফ্রেন্ড ছিল, মামা ছিল মিনহাস,
মামাকেও বেঁধে ফেলেছে?
না না, আর মামা মানে আমার দেখতে পারে না,
মানে মামা বাধাতে হেল্প করেছে?
হ্যাঁ হ্যাঁ, হেল্প করছে। তারপর মানে হেরা কইতেছে যে তোরা সিনিয়র জুনিয়র মানুষ না, তোরা যেন না হেন এই প্রতিষ্ঠানের মধ্যে এরকম করে বিয়ে সিগারেট খাস। তোর মামা বলতেছে আমারে যে জহুরুল শেষ পর্যন্ত তুই এরকম নষ্ট হয়ে গেছিস গা, আমি তো তা জানি না যে তুইও নষ্ট হয়েছিস। তো আমি বললাম যে আসলে মামা এটা এরম হয়েছে। পরে ঠিক আছে তখন আমি বিচার মানে বিচার ডাকবো। তো আমি বলছি বিচার ডাকে কি হবো, বিচার যা করে তা তো করলেন, মানে আপনি তো বান্ডা দিলেন মারার জন্য, আপনি তা মারলেন আবার আরেকজনের তা ফিক্সার উড়াইতেছেন, এটা কোন ধরনের ব্যবহার, আমরা তো এটা চাই না। তো এই কথা বলার পরে এরা তো ঘাবড়াই গেছে যে ওরা আবার কি করবো। পরে আমরা আবার মানে আব্বারে জানাইছি, আমি আমি জানানোর পর তো আমার কইতেছে তোর আমাকে বলে কি কারণে মারবো, মারলোকে আমি যাবি খাস, তুই বাইরে খাসকে বাড়িতে খাবি কি। তো আমি ওখানে আরেকটা পোলা ছিল নাম নাসির কামাল,
জি
মিঠুন সবাই আছিল। তো হেরা বলতেছে যে আমরা এর বিরুদ্ধে এটা শালি ডাকবো, আমরা বিচার ডাকবো, মারধর জানাবো যে আমাকে হ্যাগ হয়েছে আমরা ছোটবো, আমাকে শাসন করা আর তো, কিন্তু আমাকে মারলো, গরুর দরিদ্রা বাড়লো, আবার তারপরও মানে ছবি উঠাইলো, ছবি উঠাইলো কে আমার কথা এটা, তার ছবি উঠাইলো কে। তো পরে বেলে চলতে
মেরে বেঁধে আবার ছবিও তুলছে?
হ্যাঁ ছবিও তুলছে।
ওকে।
তো পরে আমরা বলছি যে আপনার নামে কালকে বিচার ডাকছি, আপনারা থাকেন কি জন্য, আপনারা মারছেন বড় ভাই হিসাবে মারছেন মেনে নিছি, বাঁধছেন তাও মেনে নিছি, কিন্তু ছবি গুণে উঠাইছেন, ছবি উঠালেন কি কারণে? তো এটা নিয়ে এক কথা কাটাকাটি হয়, তবে বড় ভাই যে বড় ভাই আমাকে মারছে ওই বড় ভাই যে আমাকে বোঝায় যে দেখ যা করছি এটা তো আমি ভুল করছি, তাহলে তোর আর আমার নামে সালিশ টা ডাইস না। আমি বলছি না এটা সবাই তো মেনে নেবো না, আমি নয় মেনে নিলাম, সবাই মানবো না, যদি সবাই মানে তাহলে আমিও মানবো, কোনো সমস্যা নেই। তো পরের দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় বড় ভাইরা সব একখান হয়েছে, মানে এই বিচার ডাকাতে বড় ভাইরা সবাই একখান হয়ে বলতেছে যে ওরা প্রতিদিন নেশা করে, মদ খায়, গাঁজা খায়, সব খায়, আর মাতলামি করে এলাকাটা, এটা অমকে দেখছে দেখা এরম বিচার, মানে বিচারের লোলটা আমাকে আমি বিচারের লোক আবার রিপ্লাই করে। তবে আমার মানে আমার গ্রুপ ছিল তখন, ওই জন্য চলতাম, তো তখন আমাকে একটা গ্রুপ ছিল, তো অন্তিকা ব্যক্তিদের মানে আলাদা করে দেয় যে যার যার কাজে যাবি গা, যদি একটা এলাকায় দিই তাহলে খবর আছে এলাকায় থাকবি না তোরা। পরে কামাল পরে বানাই দিল মাথা পাগল, তো পাগল হয়েছে ওরে পাপনা নিয়ে মাথা টাকা ঠিক করে আনা লাগবো, যদি পারো তাহলে এলাকায় রাই কর, না পারলে পাপনা বাড়াই দাও, টাকা পয়সা লাগে আমরা হেল্প করবো। তো এই বেলে রইলো। তার এক সপ্তাহ পরে আমার বন্ধু মিঠুন আমার লাইফ পার্টনার, ধরতে গেলে আমার লাইফ পার্টনার, ও ওর আব্বার একটা সেট কিনছে নতুন, আব্বা একটা সেট কিনছে ওর, তো ওইটা ওই যে সুমন যে ছিল ওই সমনের কাছে বন্ধক রাখছে।
কেন?
ছবি দেখতে পেল, বড় ভাইরা কইছে যে নেশা করি নেশা করবো, তো সে বন্ধক রাখছে ৫০০ টাকা। ৫০০ টাকা বন্ধক রাখছে যে কয় যাই থেকে বর্তমানে যামু যাই মত নমো আর ছবি দেখে পরে করবো এখান ব্যক্তি। তো এগুলো দেখছি ও টাকা ৫০০ নিয়ে গেছে, নিয়ে যায় আমার কাছে জরুর চল ছবি দেখতে দেয়। আমি কিন্তু আমি জানলা তোর বা ওরে ওরাই গেছে। যাওয়ার পরে এদিকে রাইতে সুমন যায় আবার রাব্বার কাছে বলে দিস যে মিডন তো আমার কাছে সেটটা বন্ধ করছে ৫০০ টাকা, ৫০০ টাকা না দিলে কিন্তু সেট দেবো। তো পরে আমার যাইয়া বলতেছে জহিরুল কই, তো আমি দোকান বাড়ি ছিলাম ওনে যাই আর পাস্ত ভাই ভালো লো সবাই যাইয়া মনে হয় আমার মারে মারে যে মিডন কো আমাকে আমি তো জানি না মিডন কো কই তুই মিডন গেছস আমি কই আমি যাইনি। তো পরে যাই হোক মিডন আহে আর পরে মানে আমার তো মাল লই, তো আমার এক বড় ভাই ছিল শাহজালাল ওরে দৌড়ে নিয়ে দেয় মারার জন্য, সবাই মানে আতঙ্কে পড়ে থাকে। তবে মিডন বাড়িতে আহে আর পরে ও দরজাটা শুয়েছে ওর চাস্ত ভাই ওর আব্বা ওর কাকা সবাই যে দরজার মধ্যে দাঁড়াইতেছে ও জাল্লা ভেঙে নিয়ে দৌড় পলাইছে। তো বলা নেয় পরে ভাই পড়তে ঢাকায়, তো আমি আর কিছু জানি না ওন থেকে পরে আমার ফোন দিছে ঢাকায় থেকে যে জহিরুল আমি তো ঢাকায় পড়ছি চাকরি নিছি। আমি ঠিক আছে থাক তুই কদিন পরে এলাকা যেহেতু গরম পরে আয় এগুলি চললো। তারপরে আমি ওই আবার ঢিপলে করে আই বসছে বাড়ি তিন দিন চার দিন পরে বাড়িতে গেছে। তারপরে আমি কইতেছি তাহলে তুই দুটা সেট পাইলি কেন, কয় তিন দিন যে কাম করছি মাংনা করুম সেট নিয়ে আইব বেতন দেবো না কিছু না আই বসছি সেট নিয়ে। পরে বলতেছে যে অনুষ্ঠান নাই কোনো জায়গায় আমি আছে কোনে আমি কোনো মক্ষানে হারুন মার্কেট অনুষ্ঠান আছে তাহলে চল ব্যক্তি যাই। যে ১০-১৫ জন গেছি অনুষ্ঠান দেখতে, ও রাস্তায় যায় ওর সেট দুটে আসার দাম ভেঙে ভালো কেন ভেঙে ভালো মানে হ্যাং ওই জায়গায় আমক তো মানে চায়না সেট ছিল বাইরে সাত ঘরে পিছনে যাই ও কি করছে ইটাটা দিছে ঢিল পিস্তিকা ঢিল দিছে ওটা তো পুরা মারামারি বেঁধে গেছে। তো ওন থেকে আমরা পলাই দেখতে পলাই আয়ে করি আর পরে পরের দিন শুনি যে মাথাটা তো ফাটছে যে হসপিটাল আছে। আমি মেরম এরম কাজ করাটা আমাকে ঠিক হয় না, যা করছি তো ভুল করছি ঠিক আছে আর করবো না। পরে আমি কয় তাহলে কি করবো এলাকায় থাকা যায় না কি করবো, পরে বললাম তাহলে ঠিক আছে কাজ করবো কি কাজ মারি কাটুন মানুষের কামলা দিন দশজন করে। আমি বলি না এটা সম্ভব না, পরে কয় আচ্ছা ঠিক আছে কাজ করতেছি। পরে ওই আমাদের গার্লফ্রেন্ডের মামা
আপনি যাদের সাথে মিশছেন এরা কি পড়াশোনা করতো?
হ্যাঁ কেউ করতো কেউ করতো
কেউ করতো কেউ করতো না।
তারপর বলতেছে আর যে আমার গার্লফ্রেন্ডের যে মামা ও বলতেছে মানে যে জহিরুল আমার একটা কাজ করে দিবি। কি কাজ? কয় আমি ৪০০ গাছ আনছি গাছটি বুনে দিবি। আমি বলি না আমি পারবো না। কয় ওরা আমি কেউ যদি জান ওরা যদি পারে তাহলে আমি পারবো। ওরা ও কইছে করার পরে কইছে যে তোরা কয় টাকা করে নিবি গাছ? ১০০ গাছ বলতেছে ৫ টাকা করে দিবেন ২০০০ টাকা দিবেন বুনে দেবেন। পরে মামা বলতেছে যে না তো ৫ টাকা করে দেবো ১ টাকা করে দেবো যদি কোনো দেশ দিবি না দেশ না দিবি। তো আমরা বলে দিছি যে আপনি যদি ৫ টাকা করে ধ্যান দিবেন না দিলে বোনে নেন গা তারা তো বোনে নেবেন। তো এই বেলে রয়েছে গাছ বোনা শেষ সন্ধ্যায় হের লোকে যে গাছ ভেঙে ফেলেছে আর ৫০০ গাছ ভেঙে ফেলেছে।
কিসের গাছ ছিল এগুলো?
এই ৮১ গাছ বাগান গাছ যেটা
ইউক্যালিপটাস। ওকে
তো ওইটা তো ভেঙে ফেলেছে মানে হ্যাঁ লোকে ভাঙছে দোষ দিতেছে আমাকে যে বুনা দিবার করছি বুনা দে নাই তো গাছটা ওরা ভেঙে ফেলাইছে জিতকিরা। আমরা ওই দিন সন্ধ্যায় গেছি মানে যে চেক যে আছে মৌমাছি চেকটা ভাঙতে গেছি মানে মধু খাম আমরা ৬ জনে গেছি সবাই ওন থেকে আইসি আর পরে মাঠে বইছি বহার পরে কইতেছি তাহলে সবাই যার যার বাড়তে থাকা সমস্যা হতে পারে যদি যেহেতু এলাকা গরম পরে সবাই গেছে গা। আমি মাঠে বসে রয়েছি তো রাত্রে মামা আইসা কইতেছে ধরুন তোর গ্রুপের ফুলাফান কে ফুলাফান মানে আমি তো একাই না আর কেউ নাই তোরা এতক্ষণ কোনেছিলি কই গেছিলাম ও চাক ভাঙবার কয় গাছ ঠিক ভাঙছে গেরা গাছ ভাঙছে মানে গাছ আপনি বুনছেন না না বুনছেন আমি জানি না কয় আমি যে গাছ আইনা বুনছি ৪০০ গাছ এটি তো ভেঙে ফেলাইছি সকালে শালিস তোরা থাকিস ঠিক আছে থাকমুনি সকালে যেহেতু শালিস থাকমুনি গাছ তো আর আমরা ভাঙি নাই মানে আমার সাহস হচ্ছে অন্যরকম আমরা ভাঙি নাই। তো পরের দিন বৃষ্টি হয়েছিল তো মানে পাড়া যে পাড়ার দায়িত্বটা ওইটা রয়েছে
ওকে
তো
পায়ের চাপ
হ্যাঁ পায়ের চাপ তো ওইটা বলতেছে যে তাহলে ব্যাকটেরিয়া নিয়ে চল আমরা যাইতেছি সবাই গেছি যাওয়ার পরে যে কামাল ও বলতেছে যে তোর আগে কেউ পাও দিবি না পাও তো মাপ দিই না আমরা বুঝলাম বলছি ঠিক আছে। তো এক মাস পরে বলছে যে এই তোর পাওয়া দিত
আপনাকে
হ্যাঁ আমাকে পরে ওই বলতেছে তো জরুর পাও দিস না কিন্তু কে তো আগে আপনার পাওয়া দেনছে আপনি পাও তো মাপ দেন যদি আপনার পাও পরে তাহলে গাছটি তো আপনি বানছেন পরে এই কথার উপলক্ষে আমাদের আর বিচার হয় না। তো ওই দিন পরে সবাই বললো ওর দিকে আর পরে কইতেছি তাহলে এই ব্যাপার তো আর এলাকায় থাকা যাবো না। তারপরে আমি আবার 12 সালের লাস্টের দিক দিয়ে মানে আই বললাম ঢাকায়, তো কামালয়ে পড়তে ঢাকায়। তো বিচারের পর মানে ঢাকায় এসে বললাম, ঢাকায় এসে চাকরি নিলাম আবার এই গার্মেন্টস এই কারিং সেকশনে সিজারম্যান। তো বেতন হলো 4200 টাকা। তো এভেলে চাকরি করলাম। পরে আবার আমার একটা চাস্ত ভাই ছিল, ওর নাম জসিম। তো ও আমার বলতেছে, চাস্ত ভাই আপনি গেলেন গা, আমি তাহলে এলাকায় থেকে কি করবো, আমি ওইসা করতেছি। তো ও আইসা আউস পাড়া থাকে কাপাড়া, তো আমি ওখানে ছিলাম। আমি মেসে থাকি তখন, গাজীপুরায় থাকি, তো মেসে থাকি, ও থাকে কাপাড়া, আমি গাজীপুরা। তো পরে আমার এভেলে 3-4 মাস চাকরি করার পর আমার বন্ধু মিঠুন, মিঠুন বলতেছে যে জহুরুল তোরা যখন থাকস, তো আমি ওই করি এই এলাকায় একা একা ভাল লাগে না, যে পোলাপান আছে না ছোট ছোট পোলাপান এগুলো ঘুরবো না, আই ঘুরি আই চাকরি করবো। ঠিক আছে তাহলে আইসা পর। তো বাসা ঠিকঠাক করি, করার পরে আমি আমার বাসায় আমরা 3 জন থাকি, আমি মিঠুন আর হচ্ছে জসিম।
আপনি তো কাজ করতেন, ওরা কেন আসলো?
ওরাও কাজ করবো,
কাজ করবে।
আমার স্বাস্থ্য ভাই জসিম আগে থাকতো, ঠিক আছে মানে আমার লগে গেত গা। পরে মিঠুন আসলো নতুন, তো ও কইতেছে তাহলে কোন চাকরি নেবো। পরে জসিম ডেকে করলাম, জসিম তোর দুলা ভাই যখন পিএম তাহলে ওরা একটা চাকরি নিয়ে দেয়। ঠিক আছে, তো ওরা হেল্পারের চাকরি নিয়ে দেয়। হেল্পারের চাকরি নিয়ে দিলে পরে ও ডিউটি করে জসিমের লোকে, আর আমি তো গার্মেন্টসেই কাটিং সেকশনে। তারপরে মানে 13 সালের পহেলা বৈশাখ মানে আমার কথা যে আমি বাড়িতে যাবো একবারে, আমি চাকরি আর করবো না। তো এদিকে আমার গার্লফ্রেন্ডের লোক কথা হয়েছে যে পহেলা বৈশাখ আসতেছে, তো দিনাই পড়ো, হ্যাঁ ঘুরে যাও, আমরা সবাই থাকবো, তুমি আইবে না। তো মিঠুন ডে কথা বলার পরে মিঠুন কইতেছে তুই যাবি গে, তাহলে আমি থাকুক কার লগে, আমিও যাবো গা। জসিম ও কয় আমিও যাবো গা, তিনজনে যাবো গা, একসাথে যাবো। যে 10 তারিখে বেতন দেবো, 14 এপ্রিল পহেলা বৈশাখ, তো যাইয়া অনুষ্ঠান দেখবো সবাই।
আচ্ছা,
তারপরে আমি বাড়ির যাবো, মানে 10 তারিখে বেতন তুলছি। বেতন তোলার পরে আমি মিঠুন দুইজন একসাথে বাড়ির গেছি 12 তারিখে। 10 তারিখে বেতন তুলে 12 তারিখে বাড়ির গেছি। তো আমার স্বাস্থ্য ভাই জসিম বলতেছে যে আপনারা আমার ছুঁয়ে গেলেন গা, তো আমি পহেলা বৈশাখের ফার্স্ট দিন আমার একবারে, ঠিক আছে আপনি। তো এদিকেও কি করছে, পহেলা বৈশাখের ফার্স্ট দিন মানে আমরা অনুষ্ঠান দেখতেছি, ও ফোন দিছে, মানে ফার্স্ট আব্বা ফোন দেয়, জানাইতেছে যে জসিম তো এরম করে অমকের সেট নিয়ে বেচা ফেলাইছে। কিন্তু এই সেট নিয়ে বেচা ফেলাইছে মানে সেট নিয়ে বেচা ফেলাইছে মানে এনে তো রাবার দেবো না, বাইন্না মারবো, অমক তো রাব্বারে বাড়াই। তো আমি যে একাকারে করলাম একটা জসিমের এই সমস্যা যায় নিয়ে, তো যায় যাওয়ার পরে আমরা অনুষ্ঠান দেখতে গেছি পয়লা বৈশাখ। এদিকে আমার গার্লফ্রেন্ডের লোক কথা হয়েছে অনুষ্ঠান দেখতে যাইবই, তো অনুষ্ঠান দেখতে যাবো, ভালো কথা, সবাই আছে নেই, অনুষ্ঠান দেখতেছি। মানে ওই দিন কোনো গেঞ্জাম নাই, ভালো অনুষ্ঠান। পরের দিন মানে পয়লা বৈশাখের দ্বিতীয় দিন, পয়লা বৈশাখের দ্বিতীয় দিন গেছি অনুষ্ঠান দেখতে। সকালবেলায় যাই মানে আমার এক ছোট ভাই, তার নাম জাহিদ। তো ও কি করছে, ও মিজানুর করে একটা পোলা আছে মানে আমার পাশের এলাকা, তো ওরে ডাক দিছি। ডাক দেন আনার পরে বলছি যে কালকা অনুষ্ঠান দেওয়ার সময় তুমি আমার একটা ধাক্কা দিছিলাম মনে হয়। তো জাহিদ যাই কি করছে, ওরা মারছে, ওরা মারা পর তো রাব্বা রাম্মা সবাই আইছে, মানে এলাকার মাতবর যত আছে আর কি, সবাই আইছে। আসার পর কইতেছে জরুর তোর নিগা, ও ওর বাড়ি হয়েছে ঘর বাড়ি, আর ওর বাড়ি হয়েছে তোর বাড়ির লোকে, ওতে ওর মারে তুই কিছু করস না। আমি আমি কি করবো, আমি তো জানি না কোনো, তুই হয়েছে বেদক, ওরা মারছে। তো আমার কইতেছে তুই তো আরেক বেদক, তুই যেহেতু আর সাপোর্ট দিতেছিস তুই বড় বেদক। পরে আমি বললাম এটা আপনি কোন ধরনের কথা কেন, আমি বেদব মানে আমি নয় কি বেদবই করছি। তো এই পেলে দিনকাল পরে রাত্রে অনুষ্ঠান দেখবো মানে সন্ধ্যা ছটার দিক দেয়। তো অনুষ্ঠান শুরু হবো, এরপরে আবার আজানে দূরিত আছে। তো ওই টাইমে পোলাপানে মানে আমার এলাকার যে কটা পোলাপান আছে ওটি সবাই একখান হয়েছে, একখান হওয়ার পর আমি মেডুন তো একখান হয়েছে, একখান হওয়ার পরে অনুষ্ঠান দেখবো সবাই মজা করে। ওই টাইমে জসিমে ফোন দিছে যে ভাই আমি তাই পড়ছি আপনারা কনে, আমি তো স্টেজের সামনে আছি আপনি আহেন। পরে গেছে, যাওয়ার পরে সবাই আর কি নাচতেছি। ওই টাইমে আমার স্বাস্থ্য ভাই জনি ও মানে নাচতেছে নাচতেছে একজন গায়ে পাড়া লাগে, পাড়া লাগার পরে ওরে কলার ধরে উঁচা করে। তো ওইটা দেখে আমার স্বাস্থ্য ভাই জসিম ও গেছে, ওরাও ধরছে। ওইটা দেওয়ার পরে মিঠুন গেছে, মিঠুনে যাইয়া ওই জ্যাপলাই ধরছে, ওরে ধরে নিয়ে বাইরে পড়ছে। বাইরে নেওয়ার পর এটা দেখছে আবার ওর আব্বা, মিঠুনের আব্বা আমার যাই কইতেছে হ্যাঁ তুই এনে খারাই থাকতে আমার পোলা ধরে নিয়ে যাক, তুই এনে কি করস, আমি কি করি মানে এরকম মানে আমার বকা ঝগড়া করে। তো আমি তার ওই পোলা চিনি না। তারপরে ওই আমার যে স্বাস্থ্য ভাই পিচ্ছিটা জনি ও তো আবার চিনে। পরে আমি যে জিজ্ঞাসি মিঠুন দিয়ে, মিঠুন তুই পোলা চিনস কয় না, আমি কই তাইলে কি বলবো, পোলা না ছিল তুইব না। পরে ওই জনি যা বলতেছে ভাই আমি চিনি, তুই কেমনে চিনস, আমি ওর কাছে দেয়া ভাই সেটে, আমি কই তাহলে পোলাটা দেয় দে মারমো। পরে গেছি যায় দেখি যে দোকানে মানে চাষ টলের দোকানে বসে রয়েছে। তো দোকানে যাইয়া আমি আর সাত আট জন পোলাপান এরম যে বলতেছি যে ভাই মিটুন রেড ভাই বলাইতেছি যে ভাই ওই ছোট ভাইডারে আপনার ছোট ভাইডারে একটু এদিকে দিবেন আমরা একটু কথা কম তো এটা কয়াতেই আর বড় ভাই মিটুনে কলার ধরে কয় কি মাস্তা নিয়ে গেছ কেটে গেছস এরকম
This track was downloaded from FusionBD.com.
মানে অমক তমক বলে তারপরে আর মনে করেন যে আমরা সবাই একসাথে মারি
ওই ছেলেকে
হ্যাঁ আমার বড় বাইরে তারপরে আর ছোট বাইরে মারি তারপর আর মাইরে মারি
মাইরে
হ্যাঁ তিনজনে মারি এমনিতে আমার হাতে চেন ছিল মিডনে হাতে একটা ওই আংটা সিস্টেমের একটা অস্ত্র ছিল তো ওইটা দিয়ে মানে জায়গায় জায়গায় মারি মারার পরে চারটুলে তো গরম পানি থাকে চার জন্য যে গরম পানিটা দেয় তো ওইটা শরীরে ডাইনা দেয় তারপরেও মানে মারা হয়নি আমার তৃপ্তি মরে নাই তো তারপরে ওই পিঁয়াজি যেভাবে গরম তেলটা সিঙ্গারা যেভাবে গরম তেল ওই তেলটা নিয়ে শরীরে দুইটা শরীরে ডাইনা দেয় ডাইলা দেওয়ার পরে তো সম্পূর্ণ শরীরে পুরা জায়গা তো আমরা তো আর জানি না যে এরমই আমার মনে হয় স্যাম্পল কোনো কিছু এরমই একটু একটু হয়েছে তো আমরা ওই দিকে মাইরা টাইরে আয়া করি আর পরে ওই তিনটা লোক এবারে স্টেজে যাইয়া ওই অজ্ঞানের জায়গা তারপরে মানে সবাই ছিটাল বিটাল যে এরম করে কেরা মারলো অমক তমক তো ওনে যাই আমার এক স্যার প্রাইমারি স্কুলের হেড স্যার ও যাই আমার নাম করে দেয় যে এই কাজটা অমক অমকে করতে পারে মানে পারে কি ওরাই করছে অগস্যারা এরকম কোনো পোলাপান নাই এখন ওই দিনই তো আমরা যে এক জায়গায় আড্ডা দিই আমার যে একটা ভাগ্না আছে ওর নাম আশিক তো ও আমার ফোন দা কইতেছে মামা তোমরা দাগো মারছো ওরা তো 150-200 গাড়ি নিয়ে আইছে আইয়া তো সব দোকান মোকান স্টেজ মিস্টেজ সব ভাঙ্গা ফেলাইতেছে আমি কই তাই নাকি কয় হও কই যদি বাস পারতাও তাহলে বাড়ির থেকে পলাও বাড়িতে থাকো না পাইলে কিন্তু মারবো আমি কই না আমরা বাড়িতে আছি আমরা পোলাপান নিয়ে আবার আইতেছি কই না পোলাপান দরকার নাই গেঞ্জন করার দরকার নাই ওরা ভাঙতেছে ভাঙতে থাক দেখে ভাঙ্গে ঠিক আছে পরে আমরা একটু সেবে থাকি মানে ওই দিন আমরা একটু নেশা করি মারামারি করার পরে তো নেশা করার পরে আইছে মিটনের নানা আর পরে বলতেছে যে এতক্ষণ ছিলি গ্রুপ ব্যান্ড না সব ঠিক ছিল কিন্তু এখন গ্রুপ ব্যান্ড আজকে এখন সব ভাঙ সব ভাগই কিন্তু ভাগ মজা মনে যে গাব্বা যদি হনে তাহলে তো অবস্থা কাহিন তো যার যার মতে দেখতে থাকা যাই হই থাকা যা আবার তা তৈছে দেখুন সকালে পরে পরের দিন ঘুমতে উড়িয়ে নেই ওই টাইমে বলতেছে যে তোরা যে তিনটা লোকেরা মাছ তোর ওদিকে দুই পোলা মরে গেছে ওই দুই পোলা তো মারা গেছে তো আমি উঠছি ওইটা সবাই ফোন দিছি তোরা কোনে অমুক খানে ওই পোলা দুইটা তো মারা গেছে তো আমরা আমি জসিম আর মিঠুন তিনজনে মানে দৌড় দিই দৌড় দা পলাই পলানোর পর বই থাকি প্রায় আধা ঘন্টা মানে সিগারেট টিকিট খাই আমরা আধা ঘন্টা পরে আমার এক বড় ভাই রাকিব ভাই ওর ফোন দা কই যে ভাই একটু দেখো না কি হয়েছে আসলে মরছে না এমনিতে তো ও যায় তার পরে দেখা বলে যে আসলে মরে নাই তো মরছে ওর জন্য তোরা তো কাজটা করছস এটা ঠিক হয় নাই ওই জন্য ঠিক হয় নাই তো ভুল তো ভুলি
ভুল মরে নি
হ্যাঁ মরে নাই
মরে নি ওকে
তো আবার আমরা বাড়িতে এলাম খাওয়া দাওয়া করে চিন্তা ভাবনা করলাম যে এটা নাকি বিশাল কিছু হয়ে যাবো তবে থানা একটা জিডি করছে এসিড মামলার আমি সুমন মিডন আর জসিম চিন্তা ভাবনা করলাম বুদ্ধি করলাম কি করা যায় তো আমরা কইলাম যে তাহলে আমরা সবাই বললাম যে সপ্তাহখানি থেকে যদি এলাকায় মীমাংস হইলো আর কেসের জায়গায় তাহলে পলাই থাকতে হবো ধরা দিতে পারবো না তো আমি মিডন জসিম পলাইলাম ওই দিন আবার সুমনটা বলছি যে সুমন তুই একটু বাড়িতে হইরে থাকিস যে কষ্ট করি কারণ বাই চান্স পুলিশে ধরলেই সমস্যা টাকা লাগবে তো আমি হতে পারবো না তোরা পলাই থাকবে আমি জানো না তো ও ঘরে শুয়ে রয়েছে আমরা তো সবাই পলাইছি জসিমকে পাঠাই দিয়েছি রাত্রে বাড়ি আমি আর মিঠুন যে রয়েছি মিঠুনের খবর বেড়তে
জি
কবেরতে রয়েছি মানে আমরা যাওয়ার আগে ওই জাগো মারছি ওগো লোক যে দিকে গেছে যে এনু কি ওরা আইছে নাকি তো যাওয়ার সাথে সাথে ওর ফুল বললো না আয় নাই তো প্রায় যখন 9টা বাজে তখন পুলিশ আইছে পুলিশ আইছে সুমন এগো বাড়িতে পুলিশ আসার পরে বলতেছে যে সুমন কনে ওর নানা কইছে যে ওই ঘরে তো শুয়ে রয়েছে সুমন যে পুলিশে কইতেছে যে সুমন জহিরুল মিডু নৌকে তো দৈরে তেল দ্বারা ছুঁয়াইলাম তো তোমার নিবার নিকাইছি নৌকাই মানে ও চিন্তা ভাবনা করছে যে ওরা তো নাসেই যাই গেছে যে তো আমাকে পায় নাই তখন আবার দেখছে আমার এক বড় ভাই রাকিব ভাই ও দেখছে দেখার পরে আমার ফোন দিছে যে জহিরুল সুমন তো জহিরা থানায় নিয়ে গেছে অলরেডি যে তোরা একটু হইরে থাকিস সে থাকিস আমি বললাম ঠিক আছে এক মিনিট তো মানে একটু গাদা ওই গেলাম আমরা, আমি মেডুন যাহা পুলিশ অরজন ধরে নিয়ে গেছে গা, ওর তো সেই মাইন মারবো, নাম তো ও হুসা লাগবো সবার, যে আসল তার নামও কবো, যে না আসল তার নামও কবো, তুলছে পাগল। পরের দিন সকালে, ওরে সকালে যে ছাড়াই নিয়ে আসে, নিয়ে আনার পরে ওরে পুলিশে দুইটা না তিনটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে ও নাম কয়ে থেয়েছে 27 জনের।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে জহিরুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করছে, তার যে শৈশব, তার যে বড় হয়ে ওঠা এবং তার যে বখাটে হওয়া এবং পারিবারিক অনুশাসন না থাকা, সেই যে শৈশব, সেই শৈশবটা কিন্তু আমরা দেখে ফেলেছি এবং ধীরে ধীরে সে একজন অপরাধী হিসেবে সমাজে আত্মপ্রকাশ করছে, সেই জায়গাটিতেও আমরা দেখলাম। এবং এই অপরাধের ধরন বা বিস্তার কত ব্যাপ্তি এবং কত বড় আকারে হয়েছে সেটা আমরা আরো জানতে চাই। 4 মিনিট পরে আমরা ফিরে আসব, আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনি একটু লাইক দিয়ে দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন, একই সাথে এই অনুষ্ঠানেরও আপনি মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত এবিসি রেডিও এফএম 89.3 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আজকের এই জেবিএসবির মঞ্চে লাখো মানুষকে সামনে রেখে কনফেস করছে জহুরুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো সামনে এনে, এবং তাকে জানার জন্য, তাকে দেখার জন্য আপনারা তো ফেসবুকে আছেন অনেকেই। একই সাথে তার মতো করে যারা কনফেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের এখানে। ফোন করে জানাতে হবে কি আপনার জীবনের ভুল কিংবা অপরাধ, এবং একই সাথে আপনার নাম ও সেল নাম্বারটি অবশ্যই বলতে ভুল করবেন না। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। বলুন জহুরুল, তারপর?
জি, তারপরে সুমন তো দুইবারই খেয়ে যায়, মনে করেন যে 27 জনের নাম কয়, তো আমি আর মিডুন চিন্তা ভাবনা করলাম যেহেতু 27 জনের নাম কয়েছে, এটি তো আর ছিলাম না, যে কয়জন ছিলাম যদি বিচারে আসে তাহলে আমরা এই কয়জনের নামই বলবো, বাইরের যে কয়টা বলাবাম ছিল এর নাম জানতে না হয়। তো পরে আমরা চিন্তা ভাবনা করলাম, পরের দিন সকালবেলা আব্বা ফোন দিছে যে দেখ, আমাকে তো এরকম কোনো আত্মীয় বাড়ি নেই যে দুইজন যে একসাথে থাকবি, কিন্তু এক সপ্তাহ থাকবি, এক মাস থাকবি, এরকম কোনো আত্মীয় বাড়ি নেই, তার কি কাম আছে, তোরা দুইজন দুই দিকে যা। পরে মিডুন গেল মানে ওর চাচাতো বোনের বাড়িতে ভালুকা, আমি গেলাম টাঙ্গাইলে আমার ছোট বোনের বাড়িতে। ওইনে যাইয়া 3-4 দিন রইলাম, পরে 4 দিন পরে আব্বাই ফোন দিছে যে এটা তো এলাকায় বইব, তো তোরা অমুক দিন আগে ব্যক্তি আয়। তো আমি জসিমকে ফোন দিলাম যে ভাই এরা তো শনিবার দিন সালিস, তো শনিবার দিন আসতে বলছে, কয় আপনাই বের ম্যাম কে হয় তাহলে আমি হম। মিডনকে ফোন দিলাম, মিডন কয় আমি আজকে আইতেছি, তো তুই তাহলে কালকে আইস, ঠিক আছে কালকে আমি হম। 5টার দিকটা তো সালিস, তো পরে সবাই গেছে, সালিসে গেছে, মিডন আইছে, সবাই আইছে। তারপর এক মাত বড় যা জিগাইছে যে জহিরুল তোর তো চুলের কাটিংও যা, ষাড়ের পোশাকটা আর প্যান্টের পোশাকটা আজকে একটু ডোলা ডোলা শার্ট শুট পরে আহলি না,
মানে আপনাকে পেটাবে আর কি, সেই জন্য বলতেছে।
আমি কইতেছি যে আসলে ডোলা ডোলা শার্ট তারা আপনারা কিনে দেন নাই, যে আমি করে আমি আমার যা ছিল আমি তাই গাই দিয়েছি এবং তাই করেছি। আচ্ছা ঠিক আছে, যে পোস্ট দিয়ে চশমা হয়তো জামাই শ্বশুর বাড়ি তাইতেছে এরম, তো আমি কইছি যা বাবা পয়সি আমি যেটা হয় দেহি কি হয় কি হয়। তো কইতেছে তাহলে তোরা ব্যক্তি দেব একসাথে বয়। তো আমাকে ব্যক্তির নাম করলো না, আবার আমাদের ছোট চাষা তো হ্যান নামও কইছে আর মিডনের আব্বার নাম হয়েছে। তো আমার যে স্বাস্থ্য ভাই জনি ওর নামটা হয় নাই। তো মিডনের আমার যে যুক্তি যে আমরা এলাকার যে কয়টা আছি এই কয়টাই থাকতে চাই, বাইরের যে কয়টা পোলাবান আছে ওরা যাতে না থাকে, মানে দুশো তোলে না করে আমরা তো পড়ছি পড়ছি। পরে মিডনের আব্বার অন্তিকে মানে আমরা ফেলাই দিই যে ওর আব্বা ছিল না, ওর আব্বা ফিরাইছে, আমার কাকাও ছিল না ফিরাইছে, আমি মাসছি আমরা। পরে সুমন মাঝখান দিকে ফাল দৌড়া করতেছে, আমি তো কমিটি ছিলাম আমি তো বাড়ি নেই। তো চেয়ারম্যানের দিকে এসে যে ধরো লোকে আসছিল না আমি কেউ মারছে আসছিল না মানে অতি মারছে। পরে স্বীকার করছি তো ভুল করছি স্বীকার করছি। পরে বলতেছে যে তোরা ভুল করছে স্বীকার করছে, তো ওগুলো তো আর কিছু করা যায় না, তবে এটা তো চিকিৎসার জন্য কিছু করা দরকার। পরে সালিশে মানে বহুত লোক পাঁচ ছশো এরম লোক হইব মাঝখানে বয়ে রয়েছি, এনে কইতেছে তাহলে জুরিতে যাও যে এটা নিয়ে কি করবা, ছয় সাতজন যায় এটা করো। তো এনে যায় আড়াই লাখ টাকা জরিমানা ধরে জুরিতে যায়, আড়াই লাখ টাকা জরিমানা ধরে আমার সাতজনের আজান দেওয়ার পরে জানাই দিব যে এত টাকা জরিমানা করছি। এটা আমরা আবার শুনছি, আমার এক কাকা আছে ও যে বলতেছে যে এনে তো মনিরা ছিল, তুই মনিরের নামটা বললি না কেন, এটাই করে আমার একটা চর্ম। তো আমি কইছি আসলে আসলো না, থাকলে তোর নাম বলতাম। পরে অন্তিকে আজানের পরে আন্দার হয়ে আসতেছে, তো বলছি ওকে বলছি তাহলে আমরা বাইকে সালিশ তো শেষই আর লোকটা জোরে বানিয়েছে দেয় দেবো নি না দেয় না দেবো আমরা নো আগে আমরা বলাই নাহলে তো আমাকে মারবো যদি মারি। তো এটা কইয়া আমি মিঠুন সহ সবাইকে নিয়ে আই পড়ছি সালিশ শেষ হওয়ার আগে। তো আই আমরা এক বট গাছতলা বইছি মানে নদীর উপর আইয়া বট গাছতলা বইছি, বহার পরে তো মানে আব্বা মিঠুনের আব্বা সবাই আব্বাই মানে আর কি চিন্তা তো করতেছে যদি শর্তাবর দিতে কয় যদি না পায় তখন তাহলে মানে বিচার ডাইরেক্ট দিকে যাবো গা, এটা নিয়ে ফোন দিতেছে। আমি আর ফোন রিসিভ করি না, কেউ ফোন রিসিভ করি না। তো যাই হোক ওই থেকে ওই গেলে আই পরে আড়াই লাখ টাকা জরিমানা ধরে বিশ হাজার টাকা নগদ দিয়ে পড়াই পরে। আর পরে রাত এগারোটা বাজে আমাকে ফোন দেয়, আমরা তো ওই বট গাছতলে বসেছি, আমাকে চিন্তা আমি যে বাড়িতে যাবো না বাড়িতে গেলেই তো মারবো। তো এগারোটা বাজে আমার যে মা সৎমা উনি ফোন দেয় আমারে যে আই পর বাড়িতে আই পর যা করছস তা তো বুঝছি, তোর আব্বা কিছু করবো না এবার হয়ে থাক। তো পরে ওই টাইমে আই করি সবাই যার যার বাড়িতে যাই বাড়িতে মানে আর কি করে দিছি সবাই রে যে যাই, কিন্তু কেউ কোনো কিছু করলে জবাব দিস না, ভুল তো করছি জবাব দিলে কিন্তু মারবো। পরে সবাই যে চুপচাপ শোয়া করছি, শোয়ার পরে পরের দিন ওইটা সবাই মানে দেখা করছি। তখন আবার আমাকে নিয়ে বলে দেখা করলে পরের দিনে একখানে অনিশ যে আমরা সবাই একখানে হতে পারবো না। তো একা একাই চলি সবাই একা একা চলি। আর তিন মাস পরে মানে তেরো সালের সাত আট মাসে এরম ছয় সাতে মনে আমার এলাকায় একটা মেয়ে আছে নাম রুমা, তো প্রেম করছে, আমরা জানি যে প্রেম করছে কোলার সাথে, কোলা আসে দেখা করে তোমাকখানে তোমাকখানে আমরা শুনি সবাই। তো আমি ঘরে মাড়ি কাটতেছি, আমাকে ঘরের মাড়ি কাটতেছি ওই টাইমে বিকাল চারটার দিক দেয় আমার বড় ভাই রাকিব ভাই, তো ও ফোন দিছে আমার জহিরুল একটু অমুক জায়গায় আয়তো অমুক জায়গায় একটা পোলা আইছে আমাকে না তো দেখা করতো, আমাকে ঠিক আছে দেখা করতে জানাইতেছি। এই কয়ে মানে আমার লগে যা আসিল ওর নাম শামিম ও আসিল, পরে বলছি তাহলে তুই আমার লগে আয়। পরে জসিমকে ফোন দিছি মিঠুনকে ফোন দিছি যে আয়া ওরা বয়ে রয়েছে। আমি আর রাকিব ভাই জিগাইতেছি যে এটা কি ভাই কি কয় ভাই, আমি তো আসলে ওর সম্পর্ক করছি ঠিক আছে দেখা করতে আছি। তো এনে যাইয়া পোলার সেট ছিল আর সতেরোশো টাকা ছিল ওই টাকা আর মেয়ের চেন ছিল আর সেটটা ছিল এটি মেয়ে করে।
আপনি একা একে?
একা না আমি প্রিন্স ভাই, তো আরও ছিল জসিম ছিল মিরিম ছিল শামিম ছিল সবাই। তো আয় করি আর পরে মেয়ে বলতেছে আমার চেনটা দেন, চেন তো দিমই তোর আব্বারে তুই নিয়ে আয় তারপর তোর চেনটা দিয়ে দিন, তোর এবার তো চেন দেন না। তো পোলাই কইতেছে যে ভাই আমার সেটটা দেন, আমি তো সেট দিতে পারি টাকা দিতে হইব বিশ হাজার। পোলাই কইতেছে আমি এত টাকা পাম কেন, আমার কাছে এত টাকা নেই আমি গাড়ি চালাই আমার কাছে দুই হাজার টাকার মতো আছে। তো আমি ইঞ্জয়ারে বললাম তার দুটো লাইসেন্স কার্ডটা রাখা দুদিন টাকা দেবো দুদিন লাইসেন্স কার্ডটা নেবো। তো বললে মানে পোলাডারে সারাদিন মানে সন্ধ্যা পর্যন্ত আর কি আমাকে সাথে রাখি, তবে ওর এলাকায় দিকে ফোন আসে যায় ওরা ছেড়ে দাও যাওয়া বার্তা তো এসেই তো ওরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে মেয়ে আর পোলার যে সেট ছিল দুইটা ওইটা দৌড়ে দিয়ে দিছি, মেয়েটি তো ফিরাই দিবো মানে চিন্তা ভাবনা তো ফিরাই দিবো। তখন মেয়ে গেছে আগে, মেয়ে যায় বলতেছে ভাইয়া চেনটা দিবেন না, ওই চেন দিন ঠিক আছে তুই তোরা পরে নিয়ে আয় আনার পরে দুই চারজন নিয়ে আসিস, তারপর দিন কয় আমি কাউরে আনতে পারবো না, সেন দিবেন কিনা সেটা শোন, আমি তুই যদি কাউরে না আনতে পারিস তাহলে সেন দেব না, আর তো সেটা দেবো না। পরে ও যাই আর আব্বারের সব ঘটনা খুলে কয়, খুলে কোয়ার পরে ওর এক চাষা আছে মাস্টারি করে, তো ওই চাষা আইসি আনার পরে পরের দিন সকালে আইসি কইতেছে যে জহরুল সেটটা দে, কি সেট দিন, আমি তো আপনার কাছ থেকে কোনো সেট নিই নাই, কয়েক সেটটা নিস দিয়ে দে আমাকে, সেটটা দিয়ে হয়তো ভালো হবে, আমি দিয়ে আপনি আমার কি ভালো করবেন, যাওয়া বা তা তো হবেই। পরে মানে ওই ওর চাষা আসার আগে ফেরিয়ে আইসি আগে, আর পরে ওর সেন্টার দিয়ে দিছি, তো সেটটা দিয়ে নেই আমি খারে রয়েছি, আমার দাস্ত ভাই জসিম মিডুন সবাই আমরা একসাথে সেটটা রাখছে কেরা, আমি তো আমি রাখছি, তুই সেট রাখলি কি আমার বাস্তি যায় মনে তাই করবি, তুই দেখবার কেরা দরবার কেরা, আমি তো আমার এলাকাতে এরম করুন যাবো না, এবার তো যুব সমাজ নষ্ট হবো, তো কয় তুই জানস আমি চাইলে পরে তোর দুই ঘন্টার মধ্যে উঠে নিয়ে যাওয়ার পারি কে, তো আমার তাস্তব হয়েছে জসিম ও কয় যে আপনি কি জানেন দুই ঘন্টার মধ্যে চাইলে পরে আপনার এই আমার এলাকাটা ন্যাংটা করে ঘুরাম, আপনি কি জানেন, পরে এই কথা কয়ে জায়গা যাওয়ার পরে আমরা তো জানি না যে মামলা করছে, তার তিন দিন পরে শুনতেছি যে মামলা করব করব শুনতেছি, তো তিন দিন পরে এসে পুলিশ রাত দুটা বাজে রাকিব বাইরে এবং আমারে দূরে নিয়ে যায়, পুলিশ রাত দুটা বাজে
কিভাবে ধরলো,
মামলা করছে মানে ওই জিনিসটা নিয়ে,
এই মোবাইল ফোন নিয়ে,
হ্যাঁ এই মোবাইল ফোন নিয়ে, যে মেয়া স্কুলে যাইতেছিল রাস্তায় পোলায় ঠেট করে 50,000 টাকা নিয়েছে, গয়নাগাটি যা ছিল সব নিয়ে গেছে, এটা নিয়ে মামলা করছে, পরে দুইটা বাজে পুলিশ আমার আর প্রিন্স ভাইরে ধরে নিয়ে গেলো, তারপরে আমি আর প্রিন্স ভাই চিন্তা ভাবনা করছি যে সকালে তো আমাকে লোকজন আগুই, হ্যাঁ নিয়ে যাবো গান দায়ী করবো মানে বাড়িতে জানো গা, এই টাইমে বলতেছে পুলিশে যাই কইতেছে তোকে লোক আর কেরা কেরা আসাল, আমি যে যা আসাল ওটা তো আপনারা জানেনি, ধরে আনছেন মামলা দিছে বাস আর কোনো কথা নাই, সারা রাত আমরা ঘুমাই নাই, তো যখন ফজর আজানটা দেয় তখন ঘুমাইছি, ঘুমের তো ওইটা দিয়ে 11টা বাজে, আমার বাড়ির তো কোনো লোক যায় নাই, রাকিব ভাইয়ের বাড়ির তো কোনো লোক যায় নাই, তারপরে চালান করে দিল
ওকে
আমার আর রাকিব ভাইরে, ও এক নম্বর আমি দুই নম্বর, আর যে কয়টা আসামি ওইটা 3, 4, 5, 6 মানে 6 জন আসামি করছে মোট, তো এক নম্বর আসামি 7 দিন পরে জামিনে বাইরে এলো, তো আমি তো দুই নম্বর আমার জামিন দেয় না, মানে গাউনিটা আমার প্রতিবেশী, পরের মাসের 17 তারিখ আমার জামিন এলো, মানে 21 তারিখে রাত্রে ধরা খেলাম, পরের মাসের 17 তারিখ আমার জামিন এলো, মোট 25 দিন আসলাম আমি।
এই 25 দিন আপনার কি কি এক্সপিরিয়েন্স, কি অভিজ্ঞতা ওখানে?
ওখানে তো মানে 25 দিন ছিলাম আমি, তখন নতুন বুঝি নাই, আব্বা যাইতো সাক্ষাৎ করতো, আমি বলতাম যে এটা একটা কথা, এক নম্বর আসামি 7 দিনের জায়গা আর আমি 2 নম্বর 25 দিন আমার জামিন হয় না, এটা কোনো কথা হইলো সামনের ডেটে হয়ে যাবো গা, তো নেতা বেতারা যায় যে বলে আমার যে সমস্যা নাই সামনের তারিখে তোমার ডেটে যাবো গা, আমি বুঝবো তো আমার প্রতি বনসই করছে, বনসই করে আমার উপর দাবাই রয়ে গেছে, কয় না এটা কোনো কিছু হয় নাই, ও লেখাপড়া করতে আসতো তো এই কারণে ওর জামিনটা দিয়ে দিছে, পরে আমি 25 দিন থেকে বাইরে, তো আমি চিন্তা ভাবনা করি যে এই তারিখে আমার সম্পর্ক গেলো, আর প্রেম হারাইলাম সবার এলাম মান সম্মান সব গেলো, একটা মেয়ের নিকে আমি কেস খেলাম, তো বাইরে এসেছি, বাইরে নেওয়ার পরে আমার গার্লফ্রেন্ড ও আমার ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে যে ভালো আছেন, আমি তো ভালোই তো আছি, কয় শেষ মাসে জেল পর্যন্ত খাইলেন, এরপর ভাবতেছেন যে আপনার আমার মানে আপনার কাছে আমার দিব, আমি কই না দিলে তো আর কিছু করার নাই, না দেয় না দিব আমার দা হয়েছে এসেই তো, পরে এগুলো কথাবার্তা, পরে আমি কিছুদিন ঠান্ডা থাকি, মানে কিছু কেউ কোনো কিছু বলি না কথাবার্তা, মানে ঘুরি ফির ঠিক আছে কেউ কোনো কিছু কই না, হঠাৎ করে একদিন আমার ও বলতেছে যে আমার তো কিছুদিন পর দেখতে আইব, তাহলে এটা কী ভাই কী করবা, আমি কেন জানি না আমার এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না, মানে আমার উপর মানে বিশাল চাপ দিল,
ওকে
পরে যাই হোক এই বেলে 3 মাস 3 মাসটা 2.5 মাসের মতো আমি রইলাম, 13 সালের যে অক্টোবরের 9 তারিখ শুক্রবার ওই দিন মানে আমার চাষাতো বোনের বিয়ে, তার 3 দিন আগে আমার আমার গার্লফ্রেন্ড আমার মানে লাস্ট ওয়ালিং দিছে যে 3 দিন পরে আমার কিন্তু বিয়ে হয়ে যাবো গা, যদি পার হয় 3 দিনের মধ্যে কোনো কিছু করতে হবো, না হলে তুমি পারবা না আমার, তো আমি কইছি যে আমি পারবো না, এটা কোনো কথা হইলো, আর আব্বারে জানাইলাম, আমি জানানোর পরে কয় আচ্ছা আমি প্রস্তাব দিয়ে দেখি কি কয়, যদি দেয় দেবো না দিলে নাই, তো আব্বা প্রস্তাব দেয়, আব্বারে কয় যে তোমার মতো কামলা খাটার পোলার কাছে আমার নাতিন বিয়ে দিব, মানে ওর নানি বাড়িতে, ওর মা কিছু কয় না, তো আর আব্বা কুয়েত থাকে, তো কইতেছে একদম কামলা খাটার কাছে আমি আমার নাতিন বিয়ে দিব, যারা আমার বাড়িতে কামলা দেয় অমক করে তমক নানান কিছু কয়, তো আব্বা রাগ করে আমার কয় যে ওই মেয়ের নাকি তোর কোনো সম্পর্ক নাই, আর ওই মেয়ের তোর বিয়ে করামো না, ভালো দেখে আসছে ভালো মেয়ে দেখে বিয়ে করে দেবো, তো আমি কইছি ঠিক আছে, তো 3 দিন আগে আমার এটা মানে লাস্ট ওয়ালিং দিছে যে 3 দিন পরে আমার দেখতে হইব এবং কি উঠাই নিয়ে যেতে পারে, সমস্যা পরে মানে ওই তিন দিন আমার ফোন বন্ধ, আমার ফোনে পায় না, আমার বন্ধুরে পায়, মিডন ওরে ফোন দেয়, সবারে ফোন দেয়, তো কথাবার্তা করে। ওই তিন দিনের লাস্টের দিন মানে শুক্রবার, শুক্রবার আমার এদিকে আমার স্বাস্থ্য বোনের বিয়ে, যে আমার স্বাস্থ্য বোন আমার যে বড় ভাই শাহতালাল ভাই ওর ছোট বোন ওর বিয়া, মানে দেখতে আছে ওরে দেখতে আছে, তারপরের দিন আবার আমার গার্লফ্রেন্ডে দেখতে হইব। তো ওই দিন দেখতে আয়া উঠাই নিয়ে গেল ঘরে, রাত্রিবেলা উঠাই নিয়ে গেল। আমার কাকি কইতেছে যে শাহতালাল ভাইয়ের আম্মা মানে আমার কাকি, ও কইতেছে যে তাহলে জরুর কি ভাই কি করবি, আমি জানি না তো আমি যে আসিয়া বাইতে, তো কইতেছে আচ্ছা বাড়তে যা দেখ তোর আব্বা কি কর। তো বাড়তে গেছি, যাওয়ার পরে আম্মা বলতেছে যে ও তো তোর আব্বারে ফোন বিশাল, তোর আব্বারে তো ফোনটা বলছে যে আমি কালকে আপনাকে বাড়িতে উঠাবো, যদি উৎপাদ দেন তাহলে মোর মানে উৎপাদ দিলে তো দিলেনি, আর যদি না দেন তাহলে মোর দামগা, আর যে আপনি যদি আমি ফোন দিয়েছিলাম যদি আপনি এই কথাটা কেউর কাছে কন তাহলে তাও মোটা দামগা।
এটা আপনার বাবাকে বলেছে?
হ্যাঁ আমার বাবাকে বলেছে,
আপনার গার্লফ্রেন্ড?
হ্যাঁ। তো আমি কইছি তাহলে আপনার কিছু কনে আমারও এই একই কথাই বলছে। তো তোর তারপরে তোর বাসে সময় নিছে যে কালকে সকালে তোর আব্বা কি দিন জানাবো, যদি মানে সময় দিছে যে বলে যে তুমি যদি টাকা 30,000 নিয়ে বাড়ি দিতে পারো তাহলে আমার ফোন দিও আমি আমার পোলা বাড়াই দিন, কোনো সমস্যা নেই। পরে যাই হোক পরের দিন মানে ওই দিন রাইতে 8 বাজে ও আমার ফোন দিছে, ফোন দেখো আমার নাম্বার বন্ধ, আপনার ফোন দিতেছে আমার ফোন বন্ধ, আমি আমার ফোন হারাই গেছে কয় মিছে কথা, আপনি ফোন বন্ধ করে রাখছেন। যাই হোক ওই দিন কথা কই কয় আমি তো আপনার আব্বার এই সমস্যার এই সমস্ত কথা কইছি। আমি কই এই কথা কইছে তাহলে তো সমস্যাই, তো আব্বা কি কইছে কয় এটা কইল, ঠিক আছে দিই আপা কি কয় যদি সম্মতি হয় তাহলে আমি তোমার নিম কোনো সমস্যা নেই। তো ওই দিন রাইতে আমার আঙ্কেল ফোন দিছে, কইতেছে যে কাকা তুমি যা করতেছো এটা কি ঠিক আছে, আমি কই কাকা মানে কয় তুমি গমকের মেয়ের পছন্দ করো, আমি কই হা করতাম, কয় তা এহন করো, আমি কই না এহন করি না, কয় মেয়ে তুমি যদি চাও তাহলে মেয়ে তোমার বিয়া করাই দেবো কোনো সমস্যা নেই। কই না কাকা আমি সব বাদ দিছি ভালোই গেছি গা, কয় না এখনো তুমি আমার কাছে হাসা কথা করো, আমি কই না আসলে আমি বাদ দিছি। পরের দিন উনাকে ফোনটা রাইখা দিছে, ফোনটা রাইখা দেওয়ার পরে কাকা কইতেছে যে ও তো বলে ভালোই গেছে গা, মানে আব্বারে ফোনটা কইতেছে যে ও তো ভালোই গেছে গা। পরে যাই হোক ফোনটা রাইখা দিয়া পরের দিন সকালবেলা আমি শনিবারের দিন আমি বেগুন উঠাইছি, বেগুন নিয়ে বাজার যাম, বেগুনটা বেসবো তারপরে বাড়তাম। তো বেগুন নিয়ে আড়ে গেছি যাই দিচ্ছি, বেসার পরে আমার ফোন দিছে মিডনে, মিডন ফোনটা করতেছে ধরুন তারপরে অত টাকা 24,000 তো আইছে, আমি কই মানে কয় হ তো নিয়ে বাড়ি যাবো গা, আমি কই এটা আমার পক্ষে সম্ভব না, কয় অসম্ভব কিছুই নেই সবই সম্ভব। তো আমি বাজার থেকে বাড়িতে আই, তারপরে অনেক আমাকে অনেক একটা গাছ আছে কাঁঠাল গাছ, ওই মানে ওটার আমরা যে পোলা পান এই ব্যক্তি চান্দের দেশ পেয়ে জানি যে চান্দের দেশ, বোনও বয়ে রয়েছে সবাই বয়ে রয়েছে। আমি গেছি যাওয়ার পরে আমার কইতেছে যে এখন আমি সাবিনাল্লাহ কথা কইলাম, তো আমার বললো যে 24,000 টাকা জয়েছে, আর কিছু টাকা জোয়াইলে ফোন দেবো তোর জানাবো, আমি গান জানি না এটা সব আব্বা জানে, যদি আব্বা কয় সব করবো আর যদি না কয় তাহলে আমি কিচ্ছু করবো না, ভালো গেছি গে। তো এই বেলে পরে আমি বাড়ির গেছি, বাড়ির যাওয়ার পরে ম্যাডাম কইতেছে তাহলে বন্ধু নো মাছ হেরে যাই, অনেকদিন ধরে মাছ মারি না পানি কমে এলো তো নু মাছ হেরে যাই। তো মাছ মারতে গেছি যাই মাছ মারতে পারিনি, তো একটা দেড়টা দিক দিয়ে আমরা আই পড়ছি, আর পরে ম্যাডাম কয় তাহলে আমি গাও গোসল দিয়ে আই গা এখন বেড়াইতে যাবো, ঠিক আছে যাই রো গাও গোসল দিয়ে সেটা খাইয়া আমি প্যান্টা পরে শুয়েছি। শোয়ার পরে যখন 3টা বাজে তখন আমার ফোন দিছে মিডনে, ফোন দিছে, ফোনটা করতেছে জরুর তুই কনে তো বাড়তি একটু দোকান পারে তোর লোকের কথা আছে, ঠিক আছে মানে অর্ধে মামা মিনহাস মানে ওনে বইয়া বই সিগারেট খেতেছে, তো আমরা তো দেখছি একসাথেই 7-8 জন 8-10 জন এরকম একসাথেই, সেই টাইমে দেখছে মাছের আগে দেখছে সবসময় দেখছে একসাথেই। তো ওই টাইমে মিডনে কইতেছে আর তোর লোক একটু আলাপ আছে ফাঁকায়, তো ফাঁকে গেছি যাওয়ার পরে বলতেছে যে তাহলে আমাকে তো তোর নিজে রাস্তায় খার রয়েছে, আমি কে আমার লেখা রয়েছে মানে কয় হ টেকা টুকা জু হয়েছে তোর এখন এই মুহূর্তে যাইতে গেলি, আমি কই এটা কি ভাই সম্ভব, কয় সম্ভব কি আছে তারিখে, তো আমি কইছি ঠিক আছে আমি আব্বারে ফোনটা জানাই, কয় তোর আব্বার লোক কথা আমি কইছি উঠে, আমি কোথায় আমি বাড়ির যাই, তো বাড়ির গেছি বাড়ির যাই আমারে কইলাম এই ঘটনা, তোর আম্মা খাইতে দিল খাইলাম, খাওয়ার পরে আম্মা কইতেছে যে যেন যাস ভালো থাকিস, তার মানে আম্মাও জানে। তো পরে আমি বাইরে যাই, যাওয়ার পরে মিডনের কাছে বোরকা, বোরকাটা দেয় আর আম্মা 500 টাকা দেয় দেওয়ার কাছে, যাওয়ার পরে আমি বাজারে যাই। তো ওই টাইমে আমার নানির সাথে দেখা হয় মানে যাওয়ার টাইমে, তো নানি কইতেছে যে তোর নাকি আমরা আনছি খেয়া যায়, আমি কই আইতেছি বাজার থেকে আহি আই খামুনি, ব্যাগ পাশে যাওয়ার পরে আমি কইতেছি আমি আর বাড়তাম না, কয় পাগলাম করিস না এবার, এরপরে দেখা হয়েছে মিডনের সাথে মানে আমরা দুজন আক পাশ একসাথে যাওয়া তো নিষেধই, তো আক পাশে গেতে আছি তখন নানি ওরা জিজ্ঞাসি কি রে একটা ওটা আগে আরেকটা উঠ পরে কোন ধরনের ব্যবহার কয়ে জরুরি নিজে শাক পেন আনছি তো মানে তাহাম ফিডিং করুন এখানে গেতে আসি পরে যাইয়া পরে যাইয়া গাড়ি তোড়ায় মেডুনে গাড়ি তোড়ায় গাড়ি তোড়ানোর পর আমি মানে একটু সামনে এগিয়ে থাকি ওন থেকে আমিও গাড়ি তুলি ওন থেকে তারপর আমি আর ছাবি না আর মেডুন তিনজনের জায়গা
মানে পালিয়ে যাই
হ্যাঁ পালিয়ে যাই যাওয়ার পরে ওই দিন বালুকা থানায় আমি যাই বিয়ে করি
আপনার তখন বয়স কত
তখন বয়স ১৯ বছর এরকম
ওর বয়স
সাড়ে ১৭
মানে ও তখন প্রাপ্তবয়স্ক হয়নি
না হয়নি
ভালুকা থানায় বিয়ে করেন মানে কি বুঝলাম না
মানে ওই থানায় আর কি একটা গ্রাম আছে মানে কয়েদিগুড়া মানে
ওখানে বিয়ে করেন ওখানে কি আগে থেকে পরিকল্পনা ছিল আপনাদের ওখানে গিয়ে বিয়ে করবেন
না ওখানে মানে পরিকল্পনা না তো বাইরে যাওয়ার পরে পরিকল্পনা তো অনুযায়ী মানে কাজের দেবীটা পড়াই তো ওন থেকে মানে সবাই মানে রাত ১০টা বাজে কি সবাই জেনে গেছে যে জরুর তো বাইরে গেছে অনেক মেয়ের নিয়ে
প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতি নিতে চাই এই জায়গাটিতে আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 এ আজকে এখানে জহুরুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে এসছে ওর যে অপরাধ ছোট 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 অপরাধ এবং সে অপরাধের জায়গাটিতে সবচেয়ে বড় ল্যাকিংস হচ্ছে একটা গাইডার বা একটা গাইডেন্স এর অভাব এটা আমরা একেবারে নিঃসঙ্গ চিত্তে বলতে পারি আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর তিনি বিষয়টি আজকে পরিষ্কার করবেন যে একজন গাইডার না থাকলে ছোটবেলা থেকে একজন কি বলা যেতে পারে উদ্ভাবক না থাকলে তার উদ্ভাবকত্ব বা তার যে ভ্যালুস সেগুলো যদি সেই সন্তানের উপরে সে না চাপাতে পারে বা চাপানো ঠিক বলবো না না দিতে পারে তার মস্তিষ্কে তাহলে সেই সন্তানটি আসলে খুব ভালো করে সমাজে বেড়ে ওঠার সুযোগ পাবে না আর যে সঙ্গ সে পাচ্ছে সেই সঙ্গর দ্বারা সে যদি ব্যাডলি প্রভাবিত হয় তাহলে নিঃসন্দেহে তার ভালো হওয়ার সুযোগ আরও কমে যায় আদর এবং শাসন এই দুটো জিনিসের যে সমান তালে একটা সুন্দর ভারসাম্য রেখে একটা শিশুকে বড় করা উচিত সেটা চমৎকার রকমের কম্বিনেশন না হলে সেটা যে জহিরুলের মতো একটা ঘটনার জন্ম দিতে পারে সেটাই হচ্ছে আজকের জেবিএসবি আমরা একেবারে নিঃসঙ্গ চিত্তে বলতে পারি আমরা ফিরে আসছি ঠিক রাত ১টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ সময় এখন রাত ১টা আমরা সবাই আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের টিম মেম্বারদের পক্ষ থেকে আমাদের টিম মেম্বার রয়েছেন সাউন্ড এডিটর মঞ্জু আরজে রাজু এবং আমি আরজে কিবরিয়া সবার পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি জেবিএসবিতে অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে জহুরুল রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে জহুরুলের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি হ্যাঁ বিয়ে করলেন আপনি এবং গ্রামের সবাই জেনে গেল রাত ১০টার মধ্যে তারপর
তারপরে রাত ১১টা বাজে আব্বাই ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোর ছোট কাকাটা তো পুলিশে ধরেন দিছে তো তুই সাবধান থাকিস ধরা কিন্তু দিস না এলাকায় গরম হয়ে গেছে গা তো আমি কইছি ঠিক আছে তো আমি সকালে কি করবো কয় সকালে তুই হালুয়া কাট যাবি মনে যাইয়া অনেক থাকবি তারপর ঈদটা কাটাইয়া মানে তারপর আইবি ঠিক আছে তো পরের দিন সকালে আমি মিঠুন আর আমার স্ত্রী মানে সাবিনা তো তিনজনে যাই হালুয়া কাট হালুয়া কাট যাওয়ার পরে মানে আমরা মোটমাট ৪ দিন থাকি বিয়ে হয়েছে ২০১৩ সালের ১০ মাসের ১০ তারিখ তো ২০১৩ সালের ১০ মাসের ১৫ তারিখে ভোরবেলায় আমার পুলিশ করে মানে ওনে আমার যে বন্ধু মিঠুন ওরে নিয়ে যায়, ও নিয়ে যাওয়ার পরে ও আমারে মানে রাইখে ওয়াইখা করে। তো ওরে আমি বলে দিছি যে তুই ঢাকা যা, আব্বার বুগল যা, ওনে যায় ওন থাকবি, আমি ইচ্ছা করে তারপরে আইতেছি। তো ও ঢাকা না এসে এবার ওর স্বাস্থ্য গুণের বাড়িতে বাড়িতে আর পরে ওর আব্বারে ফোন দেয়, ফোন দিয়ে কয় যে আমার তো তোর নিয়ে মারতেছে জুতা কেনা ঝুলাইয়া, তো তুই আয় কর, তুই আয় বললে আমার ছাড় দেবো। তো মানে মনে করতে হাসাই যে আমার নিয়ে আমার বাবা মায়ের খাবো, এটা সম্ভব মায়ের খেলে আমি খাই, বাবার যাতে ছেড়ে দেয়। তো আমারে ও আর বলে নাই, বাড়িতে গেতেছি আমি রয়েছি। ও বাড়িতে যাইয়া ডাইরেক্টলি যে মামলা করছে যে ওর যে মামা মিনহাস, তো ওর কাছে যে ডাইরেক্টলি উঠছে, ওরা আবার বলতেছে যে আমি ওগো ঠিক আছে ওরা ওগো নিয়ে দিয়েছি আমি ভালো কাবন, তো ওদিকে ওরা দুজন গেছে আমার ফালাইতে। তো যদি আপনাকে বাঁচাবার মন চায় আমারে বাঁচান, আর যদি মারবার মন চায় তাহলে মারেন, আমার কিছু করার নেই, ওরা আমার চেয়ে গেছে বেমানি করছে আমার লড়ি। তো মানে তারপরে ওর ইচ্ছা রহম মারছে ঘরে আটকাই যে তুই সত্যি কথাটা কো আসলে ও কনে আছে, তো বলে না। তো রাত্রে ওরে থানায় দিয়ে দেয়, থানায় দেওয়ার পরে ওরে পুলিশ নিয়ে মারে ছয় ঘন্টা রাত খাওয়া ভাড়ায় বাইরে। পরে ওই টাইমে আমি যে বাসায় থাকতাম হালুয়াঘাট, ওই বাড়ি আলায় ওর নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে করতেছে তুমি কিরম আসো, ওরা তুমি পেয়ে গেছে গা, তুমি সাবধানে থেকে ধরা কিন্তু দিয়ে না। তখন থানায় দারোগায় তো লাউডা শুনছে শোনা বন্ধ সার দিয়েছে আমি কনে আসি। পরে হালুয়াঘাট গেছে ওরে নিয়ে, অবশ্যই তুই জানস কনে আছে। পরে ওরে নিয়ে হালুয়াঘাট গেছে, যাওয়ার পরে 15 তারিখ সকালবেলা আমার ভোরে ধরে পুলিশ ধরে, তখন থেকে নিয়ে আসে, মানে ওই টাইম আর কোনো কিছু কয় নাই আমার, ধরে নিয়ে আসে। তো ওর মামা ওরে বুঝাইতেছে যে তুই তাহলে ওর বিরুদ্ধে কবি, তারপর যা কোনো করার ব্যবস্থা আমি করবো, এলাকায় বহুত মানুষের এরম করে জ্বালাইছে শেষ মানে আজকে শেষ করে দিব। তো আমি চিন্তা ভাবনা করতেছি তখন বিপক্ষে যাবই না, এতদিনের সম্পর্ক এত তাড়াতাড়ি ভুলে দেবো কা মানে আমি বুঝতেই পারিনি। তো কুরবানি দেওয়ার আগের দিন মানে রাস্তায় জ্যাম, রাস্তায় জ্যাম আসতে পারতেছি না, মানে হেরা খালি কইতেছে যে ওরা যদি একটার আগে আমার সুগুপুর থানায় না নিতে পারি তো চালান করতে পারবো না, আর কালকে হয়েছি ঈদের দিন তার চালান করা আরম্ভ না সমস্যা। তো তুই রেগাইরা পরে মনে করেন যে 12টার সময় আমার সুগুপুর থানায় আনে, আনার পরে আমাদের জিগায় ওসিএস জিগায় যে তুমি এটা কি করছো, আমি স্যার আমি ওরে পছন্দ করি, ও আমার পছন্দ করে, দুজনে পালাই যে বিয়ে করছি। তো কয় বিয়ে করছো ভালো কথা, প্রমাণ কই, আমি কই প্রমাণ তো আর নগে নিয়ে ঘুরি নেই, প্রমাণ তো আর আমার সাথে নাই, আছে বিয়ে করছি আমি। কয় পরে দারোগায় ডাক দিল, দারোগায় ডাক দেওয়ার পরে করতেছে ও তো হিরো হয়ে গেছে গা ওরে মারো। তো আমারে বাইরে নিয়ে মানে আমার আর মিঠুন রে, আমি ওর সাথে মিঠুন একসাথে মানে মিঠুন নিয়ে গেছিল ধরার জন্য, তো মিঠুনে হাতে এক হ্যান্ড কাপ আমার হাতে এক হ্যান্ড কাপ। তো বাইরে খারাপ করে মনে মনে যায় ইচ্ছা রহম বাইরে মন যত দূর চাইছে এত দূর বাইরে ইচ্ছে। পরে আমি তো মানে আমার খালি বলতেছে যে তুই কান্দস নাকি, তো চোখ দেখি পানি বাইরে না, আমি কই কয় তুই কি নেশা করস, আমি কই না স্যার নেশা করি না, কয় তুই নেশা করস, আমি কই না স্যার নেশা করি না, তাহলে তুই কান্দস নাকি। পরে আমি আমার নিয়ে লোকাবে আটকাইলো, আটকানো ঘর তো ওরে নিয়েও মার সামিনারেও মারলো, মারার পর দুজন মানে ও আমার বিরুদ্ধে সাক্ষী দেয় নাকি এর জন্য ওরে মারলো, ওরে মারার পর পরে আমার ওই দিন চালান করে দিল টাঙ্গাইল। তার এক সপ্তাহ পরে আমার যে বড় ভাই শাহজালাল ভাই মানে ওর নামে মামলা দেয়, ওরে ধরে চালান করে দেয়। তো তারপরে আমার আব্বা আম্মা চাচা চাচি সবার নামে কেস দেয় এবং সবাই 18 দিন পরে দেয় সালেন্ডার করে, সবাই একসাথে জেল খাড়ি। তারপর আব্বা আম্মারা সবাই 19 দিন জেল খেড়ে সবাই বেরিয়ে পড়ে। তো আমরা 3 জন থাকি, আমি মিডন আর শাহজালাল ভাই 3 জন থাকি, আমার আবার ওই মেয়ে মানে আমার বউ ও আমাদের 21 দিন পরে আমার ডিভোর্স দেয়, 21 দিন পরে আমার
দিন পরে ডিভোর্স দিয়ে দিল।
হ্যাঁ ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স দেওয়ার পরে আমি তো মানে কিছু বলতে পারি না। তো আমার কথা হচ্ছে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমি তো ডিভোর্স দিচ্ছে ভালো হয়েছে কারণ আমার বাইরে নিয়ে সুবিধা হবো, তো আমি আর দাঁড়িতে পারি না। তো 7 মাস 7.5 মাস পরে আমার যে বড় ভাই শাহজালাল ভাই ও জামিন পায়, 7.5 মাস জেল খাটা করে, আর আমার 2 নম্বর পার্টনার ও 8 মাস 8.5 মাস খাটে, আর আমি 9 মাস 27 দিন 10 মাস প্রায় 9 মাস 27 দিন জেল খেটা 14 সালের 8 মাসের 14 তারিখে বাইরে।
ওকে তারপর,
তারপরে বাইরনের পর আমার সাথে আর ওর সাথে যোগাযোগ হয়নি। তারপরে আমি যখন বাইরে এলাম তখন মানে আমি চিন্তা ভাবনা করলাম যে একটা মেয়ে এত তাড়াতাড়ি আমার ভুলে যেতে পারে, এতদিন সম্পর্ক ছিল এইটুকু মানে এত তাড়াতাড়ি আমার ভুলে গেল গা। আর মানে আমার থাকার যখন বয়স মানে 1.5 মাস তখন আমি শুনছি যে পেটে বাচ্চা, তো মানে আমার ডিভোর্স দিচ্ছে 21 দিন পরে, মানে 25 দিনের মাথায় ওর বিয়ে দিয়ে দিয়েছে।
25 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিল?
হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছে।
ওকে,
তো তারপর মনে করেন যে আমি শুনছি যে ওর পেটে বাচ্চা, তো ওর শ্বশুরবাড়ির তো আর মাইনে নেয় না, তো আমি কিছু মানে নেই না, তা আমার তো আর কিছু করার নাই, আমি যেহেতু জেলে আমি বাড়িতে থাকলে আর বিয়ে দিতে পারতো না, কিছু করতে পারতো না। তো আব্বা যায় মানে আমার লগে শিক্ষা শিখছি যে তোর মান সম্মান বাজাইতে পারলাম না, আমার তোমার মেয়ে তো তোর বিলাগে থাকে। আমি কিছু বলছে মানে বলছে তো বলছেই, কিছু করার নাই, এখন আমার বাইর করো। তো আব্বা যায় কইল যে আসলে ওরা কবিরাজ দায়ের মেরে বসছে, এতদিন তো তোরই আসছিল, তোর কথাই করছে, এখন তোর দেখতে পারবো কবিরাজ দাঁড়ি নিয়ে যায় এমন এমন যে আমি আসলে আমি ওটা বিশ্বাস করি না, তারপরও বেরম করছে। তো পরে 9 মাস 27 দিন পরে আমি বের হই, বের হওয়ার পরে মানে এই ঘটনার জন্য আমার এলাকার আমার ফ্রেন্ড সার্কেল ছোট ভাই বড় ভাই সবাই সবাই মেখে যে আমার বাইক না আসি, উনি সবাই পলাতকা ছিল সবাই মাইটে খেয়েছে। এখন মনে করেন যে বর্তমানে তো বাইরে নেওয়ার পরে আর আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে তো আমার নানান কিছু কইল, অনেকে অনেক কথা কয় যে নিজের বউরা গালি না এরকম করে গেলি, তাহলে আমাকে জানাইলি না, তুই জানাবো কি তোমাকে
জানাই। এই ঘটনার পরে আপনি আর কোনো অপরাধের সাথে জড়েন? আপনি বর্তমান সময় আপনার কিভাবে কাটে? আপনি তো ক্লাস 7 লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। ওকে,
বর্তমান সময় বলতে আমি এখন আর আমার বাড়িতে থাকি না, আমি আমার বাইক না বাড়িতে রয়েছি মানুষের বাড়িতে। তো আমার বাইক না বাড়িতে রয়েছি 3.5 মাস ধরে।
নিজের বাড়িতে থাকতে পারেন না? কেন পারেন
না? আব্বার আকারে করে আমি আবার বেরোনোর পর যে ঈদ গেল, ঈদের পরে আমি ঢাকায় যাই, ঢাকায় যাই 26 দিন থাকি। অনেক তো আমি যে বাড়িওয়ালার বাসায় আছিলাম হালুয়াঘাট, ওর সাথে দেখা হয়, ওরা আমি একটা দাওয়া দিই, দাওয়া দিয়ে বলি যে তুই আমার টাঙ্গাইল যাস। কিন্তু আমার
আপনি এখন এই ধরনের খুচরা সন্ত্রাসী মাস্তানি এগুলো আপনি করেই যাচ্ছেন?
করে যাচ্ছি বলতে মানে ওর দেখে আমার খুব রাগ হয়েছিল।
আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলতে পারেন, আপনার ভবিষ্যতের কোনো পরিকল্পনা? আপনার বয়স কত বর্তমানে?
20।
এই 20 বছরে আপনি এতগুলো ঘটনা ঘটিয়ে ফেলেছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়?
চিন্তা তো আছে।
কি চিন্তা হয়?
বাইরে যাওয়ার চিন্তা ভাবনা,
দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। দেশের বাইরে যদি আপনি যেতে না পারেন, মানুষের অল্টারনেটিভ চিন্তা থাকে না যে আমি দেশের বাইরে যদি যেতে না পারি তাহলে দেশে কিছু একটা করবো, বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে ভালো পথে ভালো হবার?
এখন চিন্তা ভাবনা বলতে মানে কিছু নিজের লাইফ টা সম্পর্কে সাজানোর চিন্তা ভাবনা।
কিভাবে সেটা? কেউ তো আপনাকে করে দেবে না, কিভাবে
করবেন? নিজের মাধ্যমে করতে হবে।
নিজের মাধ্যমে কি করে করবেন, কোনো চিন্তা ভাবনা আছে?
চিন্তা ভাবনা আমি যদি দেশের বাইরে না যেতে পারি তাহলে চাকরি নেবো।
আপনি কাজ করেন তখনই চলে যেতে পারবেন, আপনি এখন বসে আছেন। একটা হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি এখন 20, আপনার কাজের সময়, আপনার শরীরে এখন জোর আছে, আপনি যদি চান এখন থেকে আপনাকে বেশি বেশি পরিশ্রম করে সেই জায়গাটা তৈরি করতে হবে। তাহলে আপনি বসে আছেন কেন? বিদেশে আপনার ভবিষ্যতে নাও যাওয়া হতে পারে, বিদেশে গিয়ে আপনি দেখা গেল যে হয়তো এর চেয়ে আরো খারাপ পজিশনে পড়তে পারেন। আপনাকে কেউ ভালো বুদ্ধি দেয়? আপনার ভালো বুদ্ধি দেওয়ার মতো লোক আছে আপনার চারপাশে? নেই,
এরকম কেউ নাই।
সেটাই হচ্ছে বড় বড় জায়গা, যে একটা ছেলেকে আমরা কখন অপরাধী বলবো, যখন সমস্ত কিছু দেবার পর সবকিছু সুন্দরভাবে প্রপার নার্সারিং করার পর সে মানুষ হয়নি, তখন অপরাধী বলা যায়। কিন্তু এরকম একটা পরিবেশের মধ্যে বড় হচ্ছেও, এবং প্রতি মুহূর্তেই ও কিন্তু আমাদের সমাজের জন্য হুমকি স্বরূপ। ও এর চেয়ে যে বড় অপরাধ ভবিষ্যতে করবে না তার নিশ্চয়তা কি? কারণ ও তো বেকার, ও 20, ওর লেখাপড়াও হয়নি, এবং ওকে প্রপার নার্সারিং করার মতোও কেউ নেই। যাই হোক, আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলি। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কি বলার আছে আপনার?
জি, বরাবরের মতন জহুরুলের কাহিনী আমরা আজকে শুনলাম। যা বলবো সত্যি বলে অনুষ্ঠানে অনেক ভয়ঙ্কর ও ভয়ানক ধরনের অপরাধীর কথা আমরা শুনেছি, কিন্তু আজকে জহুরুলকে যে ব্যাপারটা শুনেছি সেখানে কিছু হয়তো ভুল ত্রুটি তার হয়েছে বা ছোটখাটো অপরাধে হয়তো সে জড়িত হয়েছিল, কিন্তু মূলত এটা সেই পর্যায়ে নয় যে পর্যায়ে গেলে আমরা তাদেরকে একেবারে বড় ধরনের ক্রিমিনাল বা অপরাধী বলতে পারি। একটা ব্যাপার ছিল তার মনটা নিয়ে খুব বরং অনেক নরম, এবং অনেক ধরনের আমি অপরাধীদের বা ক্রিমিনালদের যেরকম নিষ্ঠুর মন থাকে তা মনে হচ্ছে না, কারণ সতকালে সে যখন মাকে পানি আনতে বলা হয়, হয়তো যেভাবে হোক অল্প বয়সে 5-10 লাখি মরেছিল, তারপর 3 মাস পরে সিম্বা মারা যায়, এবং সে একই অনুপ্রবেশ তার মনে হয়েছিল যে বোধ হয় তার কাজের জন্যই আঘাতের জন্যই তার আঘাতের কারণে তার মা মারা গেছিল, এবং সে খুব অনুপ্রবেশ হয়েছিল। এটা কিন্তু বোঝা যায় যে তার মনটা নরম এবং তার একটা কাজ করেন, কিন্তু সেখানে তারপরে যেটা হয়েছে যে তার মা মারা যাওয়ার পরে যেটা হয় সে কিন্তু একটা সুন্দর পারিবারিক পরিবেশ পায়নি। ছোটকালে মা মারা যাওয়ার কারণে বাবাকে অন্যভাবে বিয়ে করতে হয়েছে এবং স্বাভাবিকভাবে আমাদের দেশে যা হয় সৎ মাথার উপর অত্যাচার করতেছিল এবং বাবা তখন সেই সৎ মাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তাকে তখন তার নারীর কাছে পাঠায় দেয়। এই যে সংসারহীনভাবে মাহীনভাবে এমনকি বাবাহীনভাবে সে মানুষ হতে ছিল নারীর কাছ থেকে বা ওখানে গিয়ে সেখানে কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগটা খুব কম থাকে এবং সেখানে সে অন্যান্য ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। মা এবং বাবা হচ্ছে আমাদের বড় ধরনের গাইডলাইন, আমাদের মডেল, তাদের কাছ থেকে আমরা আদর্শ শিখি, তাদের কাছ থেকে আমরা জীবনের দর্শন শিখি এবং জীবনের পথ চলার যে অভিজ্ঞতা সেগুলি আমরা পাই। কিন্তু এটা যদি না থাকে, যদি শুধু অন্যান্য হোস্টেলে থাকে অথবা নারী বাড়িতে থাকে অথবা যে কোনো ভাবে হোক, মা বাবা পারিবারিক বন্ধন থেকে যদি দূরে থাকে তাহলে কিন্তু সেই মডেলের অভাব হয় এবং তারা তখন ওই আশেপাশে যে বন্ধু বান্ধব তাদেরকে তারা মডেল হিসেবে ধরে, তাদের সঙ্গে তারা সেই সঙ্গ বসে তারা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। এছাড়াও দেখা গেছে সে কিছু বখাতে ছেলের সঙ্গে সংসর্গে এসে গিয়েছিল, তবে আমি আগেও বলেছি যে তার ভিতরে একটা আছে, সেই কারণে সে প্রথম থেকে একটা মেয়েকে সে ভালোবাসতেছিল এবং সুন্দর মনে হয়েছে। আরো বারো পরে পাওয়া যায় যে একটা মেয়ের সঙ্গে তার হয়তো স্কুল ক্লাসে চোখাচুকি হতো, তখন ওই মেয়েটা তার প্রেমে পড়ে গিয়ে হয়তো তার নাম আর ওই মেয়ের নাম লিখেছিল যে ছিল একজন স্কুলের ম্যাডামের মেয়ে। এটা কারণে সে হয়তো বয়কে আর স্কুলে যাওয়া শুরু করে মানে বন্ধ করে দিয়েছিল। এখানে দক্ষতা নয়, সে কিন্তু মেয়েটার প্রতি দুর্বল হয়নি বা মেয়েটার কাছে চলে যায়নি, সে তার আদি প্রেম ওই প্রথম যাকে ভালোবেসে তাকে সে রক্ষা করছে। অর্থাৎ আমরা একজন অপরাধী মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য দেখি এর কোনটা কিন্তু জহিলের মধ্যে দেখতে পাচ্ছি না। সে অত্যন্ত নৈতিক এবং সামাজিক জীবন যখন অত্যন্ত করে এসেছে, কিন্তু ওই যে বখাটে গ্রুপের সঙ্গে থাকার কারণে তাকে বাড়িতে হয়ে যখন এই বখাটে গ্রুপের বন্ধুরা একটা অনুষ্ঠানে গিয়ে ছেলেকে ধরে মারলো, তার মাকে মারলো, গরম প্যান দিল, তখন ওই যে সঙ্গ দোষে যা হয় সেও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে পরে 1,00,000 টাকা জরিমানা করে করতে হয়েছে ভিতরে। এমনকি এই যে এইভাবে যে সে একটা মানে সঙ্গত সে বন্ধুদের প্রভাবে খারাপ কাজে লিপ্ত হলো, তার আরেকটা প্রভাব হলো যে এরপরে ওই গ্রামে আরেকটা ছেলে তার প্রেমের কাছে দেখতে আসলো, তখন তারা তাকে আটকে টাকা পয়সা নিয়ে নেয় এবং তার ফলে ওই মেয়ের কাজটা তখন তার পুলিশে ধরে নেয় হয়তো তাদেরকে ছেড়ে দেয়। এই যে ঘটনাগুলি ঘটলো এইখানে যতটুকু অপরাধ সে করেছে সেটা সম্পূর্ণই পরিবেশগত কারণে, আর ওই যে বললাম যে পারিবারিক পরিবেশে বড় হতে না পারার কারণে এবং পিয়ার ইনফ্লুয়েন্স যাকে বলি অর্থাৎ বন্ধু বান্ধবদের প্রভাবের কারণে করেছে। এরপরে যেটা করেছে সেটা খুব স্বাভাবিক, সে এই ছেলে তার প্রেমিকাকে নিয়ে গিয়ে পরে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু পালিয়ে গেলেও পরে পুলিশের হাত ছেড়ে দিয়ে মেয়ের গার্জিয়ানরা তাকে ধরে নিয়ে যায়। সব আমাদের দেশে যা হয় এই কথাটা আমি এখন আবার ভালোভাবে জোর দিচ্ছি, এখানে সবার চেষ্টা প্রশ্ন করা হচ্ছে এই যে আমাদের দেশে এখন কিন্তু মেয়েদের বিয়ের বয়স 16 হবে না 18 হবে এই নিয়ে কিন্তু দেশ বিতর্ক করেছিল এবং এখন নীতিগত ভাবে 18 বিতর্ক সরকার রাখছে। অর্থাৎ সরকার কিন্তু যুক্তি দাঁড়িয়েছে এই কারণে যে মেয়েদের বয়স যদি 18 রাখা হয় তাহলে কিন্তু অনেক মেয়েরা প্রেম করে এই করে সে করে সে বিয়ে সাথে করে ফেলতে পারে, অর্থাৎ 16 তো তাদের বিয়ে করা যেতে পারে। এই সমস্ত যুক্তি তুক্তি দিয়ে করা হয়েছিল, কিন্তু বৈজ্ঞানিক ভিত্তির নিয়ম আছে যে মেয়েদেরকে আসলে 18 বছর আগে বিয়ে করা সঠিক নয়, কিন্তু ওই যে তথাকথিত প্রেমের কারণে বা অন্যান্য সম্পর্কের কারণে তারা বিয়ে করে ফেলবে এই বয়ের কারণে অনেকে ভীত থাকে, সেজন্য ওই বয়সটা কমিয়ে মা বাবা চাইছিল যে আগে থেকে তাদের থেকে বিয়ে দেওয়ার জন্য। এখন আমাদেরকে দেখতে হবে যে অসম বয়সের সময় বা অল্প বয়সে এই প্রেমগুলি পরিপক্ক হয় না এবং এগুলি অনেক গার্জিয়ানই সেটা মেনে নিতে পায় না, সেই জন্য এই টিন এজ বয়সে বা এই বয়সে মা বাবাকে এবং সমাজকে আরো একটু সতর্ক হতে হবে যাতে তারা তাদের ছেলে মেয়েকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারে এবং যদি কোনো রকমের সম্পর্ক তৈরি হয় তখন নেগোসিয়েশনের মাধ্যমে সেটার একটা সমাধান করতে চেষ্টা করতে হবে। দলের কাছ থেকে তার প্রেমিকাকে যখন নিয়ে যাওয়া হয় তখন শুধু তাই হয়নি, তার প্রেমিকাকে নিয়ে যাওয়া হয়নি, তার নামে মামলা দিয়ে তাকে 9 মাস জেলে খাটছিল, সেটা কিন্তু একটা বড় ধরনের কষ্টকর অভিজ্ঞতা। আমরা সন্তুষ্ট প্রকাশ করতে পারি যে এত কিছু পরও কিন্তু আমি যে প্রথম থেকে বললাম ভিতরে অপরাধী লোকের যে বৈশিষ্ট্য তার কোনো ছিল না এবং এখনো তাই দেখা যায় না, তার ভিতরে কোনো এখানে কোনো প্রতিশোধ দেওয়ার আকাঙ্ক্ষা বা মেয়েদেরকে বা মেয়ের গার্জিয়ানদের কোনো প্রতিশোধ মনোবৃত্তি জহুরুলকে দেখা যাচ্ছে না, বরং সে অনুতপ্ত হচ্ছে এবং আমরা জহুরুলকে ধন্যবাদ জানাই এবং আমরা বলি যে এতদিন পর্যন্ত আমরা এই ধারাগুলো সত্য অনুষ্ঠানে যে সমস্ত খারাপ এবং মানে অপরাধ প্রকৃতির মানুষ দেখেছি সে তুলনায় জহুরুল মনগত দিক থেকে চরিত্রগত দিক থেকে অনেক সুন্দর এবং স্বাভাবিক, শুধুমাত্র তার পরিবেশগত কারণে এবং ছোটকালে মা বাবার সঙ্গ থেকে দূরত্বের কারণে এবং দেশের মানে সংগত শেষে সামান্য দিয়ে একটা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে এবং তার বাক্য খারাপ বলে সে একটা প্রেম করে বিয়ে করতে চেয়েছিল, সেখানেও সে সফল হতে পারেনি। কিন্তু এখন সে এই পরিণত অবস্থায় এখন সেই তাকে ভাবতে হবে যে আমি যা করেছি সেটা আরেকটু দৃষ্টির ভাবে আত্মবাস্তবসম্মত জীবনকে দেখতে হবে। তাকে তার যেটা এখন করা উচিত সেটা হচ্ছে যেতে সে এমন কোনো খারাপ পর্যায়ে চলে যায় নাই যে তাকে খুব বেশি অনুতপ্ত হতে হবে। সে এখন যা করতে পারে যে দিতে যেতে পারবে না, বেশি সে একটা ভালো কর্মসংস্থান করে সহজপাঠিক জীবনযাপন করার চেষ্টা করতে পারে এবং আরেকটি মেয়েকে বিয়ে করে একটা সুন্দর সংসার করে তার জীবনটাকে সে পরিপূর্ণ করার চেষ্টা করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা মনে করি আপনার যে ওপিনিয়ন সে ওপিনিয়ন গুলো প্রতি মুহূর্তে আমাদেরকে একটা সৎ পথের পরামর্শ দেয়। অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম, আমাদের সঙ্গে ছিলেন তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব এবং তারপর পর আমরা আবারও ফিরে আসছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা বরাবরের মতোই অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, ফেসবুকে পেয়েছি, আমাদেরকে এসএমএস করেছেন অনেক ইতিমধ্যে, মেইলও পেয়েছে বেশ কয়েকটি। কয়েকটি কমেন্টস পড়তে চাই। কাজল ঢাকা থেকে লিখেছেন, মেইল করেছেন ইনফ্যাক্ট আপনি আমাদেরকে, ভাইয়া জহুরুলকে কি বলে ধিক্কার জানাবো, সে ভাষা আমার জানা নেই, ওকে ফাঁসিতে ঝুলিয়ে মারলেও ওর অপরাধের শাস্তি হবে না, এত বড় অপরাধী সে। ওর মাকে মেরেছে, আমরা বলতেই পারি ওর মারার কারণেই ওর মা মারা গেছেন, আর যার কারণে তার মা মারা যায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সোহেল ঢাকা থেকে লিখেছেন, খুব কষ্ট পেলাম একটু আগে ফেসবুকের কমেন্টস আপনি লিখেছেন, মায়ের গায়ে হাত তোলার কথা শুনে আমার মা বেঁচে নেই, চাইলে আমি আমার মাকে পাশে পাই না, আর জহুরুলের মা যখন ছিল তখন সে তাকে অবহেলা করেছে ও নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কামরুল ইসলামপুর থেকে লিখেছে, বেয়াদবির একটা সীমা থাকা উচিত, ছেলে মেয়েকে গল্প করতে দেখলে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়া, মোবাইল নেয়া, এটা কোন ধরনের কাজ, ওর মুখে জুতা দিয়ে পেটানো উচিত, এদের মতো লোকদের জন্য নিরাপদে বাইরে বেরোনো যায় না। অনুপ নামের এক বন্ধু চট্টগ্রাম থেকে লিখেছে যে মানুষের গায়ে গরম তেল ছুড়ে মারার মতো জঘন্য অপরাধ আর কিছুই হতে পারে না, এই রকম কাজ যারা করে তারা আসলেই মানসিকভাবে বিকৃত একজন মানুষ, আমাদের জহুরুল ঠিক তেমনই একজন মানুষ। কল্পনা লিখেছে, ভাই এতদিন ধরে এক জাতীয় গল্প শুনছি আর ভাল লাগে না, এবার নতুন কিছু করেন শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, এই সমস্ত লোকদের নিয়ে এসে আপনারা সমাজের কি উপকার করছেন ঠিক বুঝলাম না। কল্পনা, আমার মনে হয় যে আপনি আসলে এন্টারটেইন খুঁজছেন, আমরা নতুন নতুন টেস্ট দেবার জন্য নতুন নতুন গল্প বানিয়ে আপনাদেরকে এখানে বলি না, আমাদের সমাজে যেরকম ঘটনা ঘটে যায় সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনি যদি এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন যে অপরাধ করে পার পাওয়া যায় না, তাহলেই আমরা বোঝাতে পারবো যে আমরা আসলে কতটুকু কাজ করতে পেরেছি সোসাইটির জন্য, যারা শুনছেন লিসনার তাদের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে জেবিএসবিতে অসংখ্য অসংখ্য অপরাধী আমরা যারা পাই এখন, বিশেষ করে আমরা কিছুদিনের মধ্যেই শততম পর্ব পার করব জেবিএসবির, অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবং এখানে অসংখ্য মানুষ, অসংখ্য শ্রোতা, অসংখ্য বন্ধুরা এসছেন কনফেস করতে, যারা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুনেই অনুপ্রাণিত হয়েছেন। রাহাত কুড়িগ্রাম থেকে লিখেছে, ভাইয়া ওর বন্ধুর সাথে যা করেছে তাতে ওর ক্ষমা নেই, ওর একটাই পথ তা হলো সবার সামনে ওকে না এই ধরনের কথা বলা যাবে না, এবং অনেকেই খুব বেশি পরিমাণে রেগে গিয়ে যিনি উপস্থিত থাকে তাকে বিভিন্ন রকমের কথা বলে থাকেন, সেটা কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। দেখুন, যারা এখানে আসে কনফেস করতে তারা প্রায়শ্চিত্ত ভোগ করে এসেছে, তারা আপনাদের গালি, শ্লাঘা কিংবা অপমান এগুলো মাথায় নিয়েই লাখো মানুষকে সচেতন করতে আসে, এই অর্থে যে তার মতো করে ভুল যেন সোসাইটিতে আর কেউ কখনো না করে। প্রত্যেকটি মানুষের মধ্যেই একজন ভালো মানুষের সত্তা লুকিয়ে আছে।
প্রত্যেকটি অপরাধী কেউই নিজে যেচে অপরাধী হয় না। সুতরাং সেই জায়গাটি থেকে আমরা যেন কখনোই অপরাধীকে ধিক্কার না জানাই, অপরাধ থেকে আমরা যেন এই শিক্ষাটি নেই যে অপরাধ করলে সেটার পার পাওয়া যায় না। যাই হোক, জহুরুল কি বলার আছে আপনার?
আমি বলতে চাইতেছি যে আমার জীবনের শুরুতেই ভুল, আমার মার গায়ে হাত তুলছি এবং তারপরে যে কাহিনী এগুলা কেউ করল না এবং কি করলেন না। তো যদি কাউকে জীবনে কাউকে ভালোবেসে থাকো তাহলে ওই মানুষটাই নিজেকে কষ্ট দেয় বেশি, সবচেয়ে বেশি। যদি কাউরে সবচেয়ে বেশি ভালোবাসা যায় তো ওই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তো ভালোবাসা এটা আমি আসলে ঠিক,
আপনি আসলে ঠিক বুঝতে পারছেন না, সেটাই আপনার জায়গা থেকে বোঝাটাও সম্ভব না, বিকজ আপনি 20 আর আপনার যেভাবে শুরু হয়েছিল সেই জায়গাটায় অনেক কিছু গোলমাল ছিল, সেগুলো আমি মনে করে নেব যে আপনার ভাগ্য এবং আপনার চারপাশের সঙ্গদোষ সবকিছু মিলিয়ে আপনি আসলে প্রপার নার্সিং পাননি এবং আপনি অপরাধ করেছেন বলেই অপরাধের কারণে শাস্তি হয়েছে, সেটাই মনে করে নেওয়া ভালো। তবে এটা ঠিক যে আপনার মাত্র 20 বছর বয়স, সামনে সমস্ত জীবনটা পড়ে আছে, এখন থেকে শুরু করলে এমনও হতে পারে 5 বছর পরে আজকের যেই জহুরুল সেই জহুরুলকে হয়তো আমরা পজিটিভ অর্থে চিনতেই পারবো না, এত ভালো একটা জায়গায় আপনি থাকবেন। অনেক শুভকামনা থাকছে আপনার জন্য। প্রিয় শ্রোতা, এই হচ্ছে জহুরুলের জীবনের অপ্রিয় সত্য। আমরা এ পর্যায়ে আর যে রাজুর কাছ থেকে শুনতে চাই, এই সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে আমাদেরকে কে মেইল বা চিঠি পাঠিয়েছেন, তারপর পর আমরা এই অনুষ্ঠানে শেষবারের মতো আসবো।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি তানভীর, ঢাকা থেকে লিখছে। অনেকদিন আগের কথা, একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল আমার, সে সময়ের কিছু স্মৃতি এখনো আমার মনে পড়ে। সেদিনের সেই রামকৃষ্ণ মন্দিরে দুজনে পাশাপাশি বসা, বইমেলায় একসাথে ঘুরে ঘুরে বইয়ের প্রচ্ছদের মলাটে মলাটে নিজেদের দেখা, বিকেলের আলোতে প্রথম দুটো হাতের কাছে আসা, প্রথম কোনো গিফট পাওয়া, প্রথম হাত নেড়ে বিদায় জানানো, প্রথম চিরকুট পাওয়া, সবই প্রথম হয়ে আছে। দ্বিতীয় আর প্রথমের মতো হতেই পারেনি, প্রথমবারের মতো হয়তো কোনো কিছুই হয় না। প্রথম পাওয়া সেই গিফটটি এখনো সযত্নেই আছে, নেই শুধু সেই মানুষটি, সামান্য কারণে ভুল বোঝাবুঝি ফোন করে বকেছিলাম ওকে, প্রচন্ড কষ্ট পেয়েছিল, খুব কান্না করেছিল। যদিও অনেক পরে আমি বুঝতে পারি যে ভুলটা আমার, তারপর থেকে ওই যে দূরে সরা আর কখনো কাছে আসা হয়নি একটুক্ষণের জন্য। আজ কেবলই মনে হয় সেদিনের সেই ছোট্ট ভুলটি কত দূরে নিয়ে গেছে আমাদের, আজ দুজনে দুই প্রান্তে। ভুলটা ছিল আমার, যে ভুলটা আমি না করলেও পারতাম। আমি আমার ভুল স্বীকার করছি, আমি আজও তার পথ চেয়ে বসে থাকি, ভাবি একদিন সে ফিরবেই, নাম ধরে বলতে ইচ্ছা করে, মিলি দেখে যাও আমি আজও তোমারই আছি, তোমার রেখে যাওয়া গিফট আর স্মৃতি এখনো তোমারই আছে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে, অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই এই বন্ধুটিকে যার উপলব্ধি আমাদের অন্তরকে ছুঁয়ে গেছে এবং এই উপলব্ধি লাখো শ্রোতার অন্তর ছুঁয়ে যাক। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের JBSB রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব থেকে আজকের মতো সাইনিং অফ করছি। তবে আগামী রবিবার ঠিক রাত 11:20 আর জে কিবরিয়া, আর জে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু, এই টিম হাজির করবে আরও একজনকে, যিনি লাখো মানুষের সামনে বলবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার?
তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.